সবসময় রেডিও শক্তি, আর শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আপনাদের সঙ্গেই আছি আমি এবং আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। ঠিক 11:59 প্রতি শুক্রবারের মতো আজকেও শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আজকে আমাদের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আমরা পেয়েছি, যারা শেয়ার করতে এসেছেন তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। সো যারা এত কষ্ট করে আমাদের সঙ্গে এসেছেন, এসে এখানে পৌঁছেছেন এবং আপনাদের সাথে তাদের ঘটনাগুলো শেয়ার করার জন্য এতদূর পর্যন্ত ছুটে এসেছেন, তাদের সবাইকে শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে তাদের ছাড়া আপনাদেরকে এন্টারটেইন করা একেবারেই সম্ভব ছিল না। সুতরাং শুরুতে জানিয়ে দিই যে আমাদের ইমেল অ্যাড্রেসটি, যেটার মাধ্যমে আপনাদেরকে আমরা খুঁজে বের করি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনা পাঠিয়ে দিন এবং জানিয়ে দিন যে আপনি কিভাবে আপনার এই ঘটনাটি আপনি কি নিজে উপস্থাপন করতে চান এখানে এসে, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। তো এটা আমাদের জানিয়ে দিবেন অবশ্যই। আপনাদের কাছ থেকে যত বেশি ঘটনা পাব তত বেশি আমরা আপনাদেরকে, নতুন নতুন অতিথিদেরকে নিয়ে আরো জমজমাট ভাবে ভূত এফএম করতে পারব। লাস্ট উইকে আমি যেমন খুব ভালো যে ঘটনা পেয়েছি এমন নয়, তার আগের উইকে যারা ঘটনা পাঠিয়েছিলেন তাদের মধ্যে থেকে বেশিরভাগ আজকে উপস্থিত আছেন। সো আমি চাচ্ছি যে আগামী সপ্তাহে ঠিক এরকম হবে না, আগামী সপ্তাহে আমরা আরো অনেক ভালো ভালো ঘটনা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছি। আনফর্চুনেটলি যদি কেউ আজকের এপিসোডটি মিস করে ফেলেন তাহলে কোনো চিন্তার কারণ নেই, কারণ আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এই এপিসোডটি শুনতে পারবেন। আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডগুলো আপনাকে আপনাকে দেওয়া হচ্ছে এবং আপনি যে এপিসোডটি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি আরও একবার শুনতে পান চান সে এপিসোডটি আপনি তখনই শুনে ফেলতে পারেন। এছাড়াও নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কলার টিউন মাই টিউন ফ্রম এয়ারটেল। ভূত এফএম টিউন কোড ইজ 92125 অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং এসএমএস। আপনাকে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে সেই কোড নাম্বারটি, হুইচ ইজ 92125, এবং আপনাকে এটা সেন্ড করে দিতে হবে এসএমএস টি 3123 নাম্বারে। ব্যাস হয়ে গেল, আপনার এয়ারটেলের যে টিউনটি রয়েছে, ভূত এফএম যে টিউনটি রয়েছে সেটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট হয়ে যাবে। আপনি যদি আমাকে এসএমএস পাঠাতে চান তাহলে আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। অনেকেই আমাদের ঘটনা পাঠান কিন্তু তাদের পক্ষে সম্ভব হয় না স্টুডিওতে এসে উপস্থিত থাকা বা স্টুডিওতে এসে সেই ঘটনাগুলো শেয়ার করা, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সবাই চাইলেই এসে উপস্থিত হতে পারেন না, সেটা আমরাও বুঝি। আমি ঠিক জানি না যে ঘটনাটি আমি আরও একবার আপনাদের শুনিয়েছিলাম কিনা, বাট আমি যখন আবারও এই ঘটনাটি খুঁজে বের করলাম তখন দেখলাম যে আমার কাছে নতুন লাগছে, হয়তো শোনাইনি হয়তো শুনিয়েছি। আমি আরও একবার ঘটনাটি পড়ছি। আমাদের লিখেছেন শামীম রেজা সিরাজগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালো থাকার দলে, তারপর জিজ্ঞাসা করলাম। যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নয়, আমার বড় ভাইয়ের শ্বশুরের সাথে ঘটনাটি ঘটেছিল। আমি তার মুখ থেকে পরে এটি শুনেছি, আমি তার ভাষায় বলছি। সালটা 1979, আমার বয়স 25 বছর, এক বছর হলো আমি বিয়ে করেছি। এর মধ্যে বেশ কয়েকবার শ্বশুরবাড়ি গিয়েছি, হেমন্তের নবান্ন উৎসবের নিমন্ত্রণে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য খুব সকালে বের হয়েছি। আমার স্ত্রী আগেই চলে গেছে তাই আমি একাই বের হয়েছি। আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব ছিল অনেক, যাতায়াতের ব্যবস্থা বলতে ছিল মেঠো পথে গরুর গাড়ি, কিন্তু আমি তাতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না তাই হেঁটেই রওনা দিয়েছি। খুব তাড়াতাড়ি হেঁটে সূর্য ডোবার একটু পরে আমার শ্বশুর বাড়ি থেকে 2 মাইল দূরের হাটে এসে পৌঁছেছি। দেখলাম হাটে লাঠি খেলা হচ্ছে। আমি ভাবলাম যে একজন বিনোদন প্রিয় মানুষ আর সারাদিন হাঁটার পর শরীর ক্লান্ত হয়ে পড়ায় ভাবলাম একটু লাঠি খেলা দেখে হাট থেকে কিছু কিনে নিয়ে তারপর বাকি 2 মাইল রাস্তা পাড়ি দেব। কিন্তু খেলা দেখতে দেখতে কিভাবে যে রাত 11টার মতো বেজে গিয়েছে তা টের পাইনি। যখন টের পেলাম তখন দোকানের দিকে ছুটলাম, কিন্তু ঠান্ডা জিলাপি ছাড়া আর নেয়ার মতো কিছুই পেলাম না, তাই কেজি 2 জিলাপি কিনে নিয়ে আবার হাঁটা শুরু করলাম। আমার মনে ঘটনাটা আমি পড়ছি, তাই না? এই ঘটনাটা আমার মনে হয় আমার স্কিপ করে যাই, আমার এই জিলাপির ঘটনাটাই মনে পড়লো। আমি পরের ঘটনায় যাচ্ছি। আমাকে লিখেছেন যে রাসেল ভাই, আমি মলয় সরকার শিলিগুড়ি ইন্ডিয়া থেকে লিখছি। আমি আগেও আপনাকে মেইল করেছিলাম আমি ভূত এফএম এর অনেক বড় ফ্যান। আমি আমার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই যদি আমার ঘটনাটা আপনাদের ভালো লাগে তাহলে আপনি প্লিজ পড়ে শোনাবেন। আমি প্রতিটি এপিসোড শুনি এবং যেভাবে হোক ডাউনলোড করে শুনি। আমি লাস্ট ইয়ার শিলিগুড়িতে পড়াশোনা করতে আসি, আর এখানে আমি একটা পাবলিক হোস্টেলে থেকে পড়াশোনা করি। এই হোস্টেলটা 17 বছরের পুরনো। হোস্টেলটিতে 4টি ফ্লোর আছে, আমি থাকতাম টপ ফ্লোরে। আমরা 3 জন বন্ধু একটা রুমে থাকতাম। আমার সাথে থাকতো রানিক আর নিলয়। নিলয়ের বাড়ি বাংলাদেশে। আমার লেট নাইটে পড়ার অভ্যাস ছিল। আমি প্রায় দিনই রাত 2 থেকে 3 পর্যন্ত পড়তাম, কিন্তু আমার রুমমেটরা 11 মধ্যে ঘুমিয়ে পড়ত, তাই আমি টেবিল লাইট জ্বালিয়ে পড়াশোনা করতাম। আমার পড়ার টেবিলের উল্টো পাশে ছিল জানালা। জানালাটি নেট দিয়ে কাভার করা, সামনে ব্যালকনি আর তার পাশে একটা নদী। একদিন রাত 2টার সময় আমি পড়াশোনা করছিলাম, ঠিক তখন আমার টেবিলের সামনে জানালায় কেউ এসে নক করে। পুরো রুম অন্ধকার, নিলয় আর রানিক ঘুমাচ্ছে। তো আমি সেটাকে ইগনোর করে আবার পড়াশোনা শুরু করলাম। একটু পরে আবার নক করার শব্দ। আমি ভাবলাম হয়তো কেউ ফান করছে, কিন্তু এত রাতে কারো জেগে থাকার কথা না, পড়াশোনা মানে জেগে থাকার প্রশ্নই আসে না। আমি একটু রাগ করে ওকে বললাম, আমাকে ডিস্টার্ব করিস না, পারলে পড়তে দে, আমাকে ডিস্টার্ব করিস না, পড়তে দে। তারপর নক করা বন্ধ হয়ে গেল, কিন্তু 10 মিনিট পর আবার সেই নক করার শব্দ, এবার আরো জোরে, আবার আর এবার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল সেই সাথে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি কি বন্ধুদের ডাকবো নাকি বাইরে গিয়ে দেখব? আমি তখন জানালার সামনে গিয়ে দেখার চেষ্টা করলাম কি জিনিসটা। জানালায় নেট দেওয়া আছে এবং আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি তখন দরজা খুলে বাইরে গেলাম। বাইরে সেই দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারবো না। একটা মেয়ে সাদা চুড়িদার পরা বসে বসে কাঁদছে। আমাদের হোস্টেলটা ছিল বয়েজ হোস্টেল, মেয়ে আসার কোনো প্রশ্নই নেই। আমি তার মুখটা দেখতে পারিনি। আমি অনেক সাহস করে সামনে যেতে চেষ্টা করলাম, কিন্তু আমার পা জায়গা থেকে সরল না। মেয়েটি আমার দিকে ফিরে তাকালো, আমাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি সেখানেই জ্ঞান হারলাম। আমার যখন জ্ঞান আসে আমি তখন আমার বেডে শুয়ে আছি, সকাল হয়ে গেছে। আমার বন্ধুরা আমাকে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়েছিল। সবাই জিজ্ঞেস করছিল কি হয়েছে, আমি কিছুই বলতে পারলাম না, চুপ হয়ে রইলাম। পরে আমাদের হোস্টেলের রান্না যে রান্না করত তাকে জিজ্ঞেস করে জানতে পারি যে কয়েক বছর আগে একটি মেয়ে হোস্টেলে সুইসাইড করেছিল। তারপর তাকে অনেকেই রাতে একা দেখতে পায়, এবং এরপর আমি রাতে একা পড়াশোনা করি না। 2 মাস পর আমি হোস্টেলটি ছেড়ে দেই। এই হোস্টেল জড়িত আরো কয়েকটি ঘটনা আছে, পরে আবার মেইল করব। আশা করি এই ঘটনাটি শুনে আপনাদের ভয় লেগেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা করেছিলেন মলয় সরকার, ইন্ডিয়া, শিলিগুড়ি থেকে। অল রাইট, আমাদের কাছে বেশ কিছু SMS ও চলে এসছে। আমি একটা SMS পেয়েছিলাম, অনেকে দেখি যে ভূত এফএম শুরু হওয়ার আগে অনেক SMS পাঠান। তার মধ্যে একটা SMS DJ আরিফিন লিখেছেন যে ভূত FM is my girlfriend. ওকে, আচ্ছা, এটা যদি আপনার মনে হচ্ছে মানে এখনো আপনার মনে হয় গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই, থাকলে কিন্তু খবর ছিল, যদি এটা শুনতো তাহলে খুব মানে বড় ধরনের কোনো ঝামেলা হওয়ার একটা আশঙ্কা আমি এখনই দেখতে পাচ্ছি। হেলাল আমাদেরকে লিখেছেন মনপুরা থেকে, এবং রুশিল দিয়া মৃদুলা আমাদের SMS করেছেন। এছাড়াও প্রান্ত আমাদের SMS করেছেন সৈয়দপুর থেকে, এবং তিনি বলছেন যে আজকের এপিসোডটি তিনি শুনতে পারছেন না, পরে শুনবেন। রূপা আমাদের SMS করেছেন গ্যান্ডারিয়া থেকে। আদিব আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে অপূর্ব, আমাদেরকে তিনি ছাদে বসে শুনছেন এটা জানিয়েছেন। শশী আমাদের ময়মনসিং থেকে SMS করেছেন, ভাই আমি ভূত এফএম এর বিগেস্ট ফ্যান। ওকে, আসিফ বাড্ডা থেকে আমাদের SMS করেছেন যে আচ্ছা, এবং এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মাসুম গুলশান থেকে, মিল্টন মাহমুদ চকবাজার থেকে, জিত 47 চট্টগ্রাম থেকে SMS করেছেন আমাদেরকে, এবং এমিনেম মিরপুর 12 থেকে এসএমএস করছেন, আরো অনেকে এসএমএস করছেন। যারা এসএমএস করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা কি ঘটনা যাবো নাকি ছোট একটা ব্রেক লাগবে আমাদের? একটা ছোট্ট ব্রেকের প্রয়োজন আমাদের, একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সো কোথাও যাবেন না, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় 1212, 12টা বেজে 12 মিনিট আর ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল শুনছেন সবাই। আর একটা শুরুতে একটা ঘটনা আমরা একটা মেইল করেছিলাম, এখন আমাদের যে সমস্ত গেস্টরা রয়েছেন তাদের মধ্যে থেকে প্রথম যিনি আছেন তার সাথে আমরা তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনবো। এবং আপনার নামটা একটু বলুন প্লিজ।
Hi dear listeners, আমার নাম আতাউল হাবিব, আমি এসেছি গোশানাক থেকে। থ্যাংকস টু রাসেল ভাই আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য।
ইউ আর মোস্ট ওয়েলকাম।
এবং স্পেশাল থ্যাঙ্কস টু ফারজানা জিমি যিনি এখানে আমাকে ঘটনা পাঠাতে বলছেন। আচ্ছা তো ঘটনাতে চলে যাই
প্লিজ।
ঘটনাটা হচ্ছে 2003 সালে আমি তখন অস্ট্রেলিয়া গিয়েছি স্টাডি করার জন্য। তো প্রথমে আমার কাজিনের বাসায় উঠি, কিছুদিন পর আমি শিফট করি আমার এক ফ্রেন্ডের বাসায়। ফ্রেন্ডটা ছিল ইন্ডিয়ান, তো ওদের বাসাটা বেশ বড় আর কি। বাসার জায়গাটা তিনটা বাড়ি ছিল, লাস্টের বাড়িটা হচ্ছে প্রথম তৈরি করা, সো ওটা পুরোপুরি সিলড আপ ছিল। পরেরটা ছিল আমার জন্য, আমি যেটা থাকতাম, আর একদম শুরুর দিকে বাড়িটা ছিল ওদের জন্য, ওরা থাকতো। পুরো বাড়ির মানে পুরো জায়গাটা চারপাশ দিয়ে কলা গাছ লাগানো, আর সামনে দুটো বাড়ির মাঝখানে একটা বেশ বড় জাম গাছ ছিল আর কি। তো যাই হোক, একদিন দুপুরের কথা, আমি তখন নামাজ পড়তে গেছি পাশে ক্যানিংটনে মসজিদে। তো মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম, বের হওয়ার পর বাসের জন্য দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখলাম একজন বৃদ্ধা আসছেন আর কি। তো বৃদ্ধা এসে আমাকে জিজ্ঞেস করলেন যে কটা বাজে, তো আমি ওনাকে বললাম যে বাস আসতে আর 4 মিনিট আছে আর কি। এনিওয়েজ আমরা বাসে উঠলাম, তো বাসে উঠে উনি আমার পাশেই বসলেন। তো অনেকক্ষণ কথাবার্তা হলো, কথাবার্তা হওয়ার পর আমার স্টেশন চলে আসতে আমি নেমে গেলাম। যাই হোক, ওদিন রাতের কথা, রাতে সিটি থেকে ফিরছি কাজটা শেষে, রাত 12:05 লাস্ট ট্রেন। তো এসে নামলাম ট্রেন থেকে, ট্রেন থেকে নেমে দেখি যে প্ল্যাটফর্মে 3 নম্বর প্ল্যাটফর্মে ভদ্রমহিলে বসে আছেন। তো দূর থেকে আমাকে ডাক দিলেন, তো ভদ্রমহিলের কাছে গেলাম, যে বসলাম, তেমনি কথাবার্তা বললো। তো হঠাৎ একটা প্রশ্ন করলো যে আমার পছন্দের খাবারটা কি। তো আমি চিন্তা ভাবনা করে বললাম যে ইলিশ মাছ, বেসিক্যালি এটা আমার পছন্দের জিনিস। তো উনি আরো আজও একটা প্রশ্ন করলেন যে চিটাগঙ্গের ইলিশ নাকি পদ্মার ইলিশ। তো আমি অবাক হয়ে ওনাকে বললাম যে পদ্মার ইলিশ। এনিওয়েজ উনি বললেন যে ঠিক আছে, সমস্যা নেই। আমি জিজ্ঞেস করলাম হঠাৎ এই প্রশ্ন কেন, উনি বললেন এমনি। যাই হোক, রাত হয়ে গেছিল, সো বাড়ি চলে আসলাম। তো বাড়ি আসার পর ডিনার টিনার করলাম, করিডোরে শুয়ে পড়লাম, শুয়ে পড়তে পড়তে রাত 3:15 বাজে আর কি। তাই মিস হঠাৎ আমার দরজায় নক হলো, তো ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3:12। মিস আওয়াজ দিলাম, কে, কোনো আওয়াজ আসলো না। দরজা ওপেন করলাম, ওপেন করে দেখি কেউ নাই। তো অনেকক্ষণ তাকিয়ে থাকার পর নোটিস করলাম যে বাম পাশে জাম গাছের গোড়াটা ওখানে কোলসের একটা বড় ব্যাগ রাখা আর কি, শপিং ব্যাগ। তো ওটা নিয়ে যেয়ে দেখলাম, দেখে একটু অবাক হলাম, বিকজ ওখানে ভেতরে দুটো ইলিশ মাছ ছিল এবং ওটা ফ্রোজেন ছিল না। ওখানে অস্ট্রেলিয়াতে ফ্রোজেন ইলিশ মাছ ছাড়া কিছু পাওয়া যায় না, তাও রেয়ার আর কি, একটা দোকানেই পাওয়া যায়। তো যাই হোক, ঘরে নিয়ে আসলাম, নিয়ে এসে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন রাতেও সেম অবস্থা, রাত 12:05 লাস্ট ট্রেনে করে বাসায় আসছি। তো আমি স্টেশনে দেখলাম কেউ নাই, তো নেমে যাচ্ছি, রাস্তা ক্রস করবো, রাস্তার অপোজিটই আমার বাসা। তো নেমে যাওয়ার সময় হুট করে পেছন থেকে হাবিব বলে ডাক দিলেন কোন এক মহিলা। ঘুরে তাকিয়ে দেখলাম যে ভদ্রমহিলা 3 নম্বর প্ল্যাটফর্মে বসে আছেন। তো এবার আমি একটু ভয় পেয়ে গেলাম আর কি। স্টিল আমি গেলাম মহিলার কাছে, দেখি কি বলতে চায়। তো যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলেন যে মাছ খায়নি কেন। তো আমি আরো ভয় পেয়ে গেছি যে হঠাৎ করে মাছ আসছে, ভালো কথা, উনিও জানে না আমি খাইনি। তো আমি ওনাকে বললাম যে দেখেন আমি কি কোনো বেয়াদবি করছি আপনার সাথে বা কোনো প্রবলেম হয়েছে। তো বললেন না এমনি কোন কিছু না, তুমি যেতে পারো, সমস্যা নেই। আমি ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার বাসা কোথায়, আপনি কোথায় থাকেন। উনি বললেন কাছে। আমি বললাম কত কাছে। উনি বললেন তোমার বাসার আশেপাশেই। উনি বললেন যে আমাকে নিয়ে যাবেন। তো আমি ওনাকে বললাম যে এখন তো রাত হয়ে গেছে অনেক, মেবি ডে টাইমে যাওয়া যাবে আর কি। যাই হোক, আমি বাসায় চলে আসলাম, ওদিন রাতে কিছু হলো না। পরদিন রাতে একই অবস্থা, ট্রেন থেকে নেমে দেখি কেউ নাই, কিন্তু যখন রাস্তা ক্রস করবো ভদ্রমহিলা আমাকে পেছন থেকে ডাক দিয়েছেন। তো এবার ভয় পাইনি, এবার চরম বিরক্তিকর অবস্থা যেহেতু প্রতিদিন ঘটনাটা ঘটতেছে। তো ব্যাক করে মহিলার কাছে গেলাম, যাওয়ার পর মহিলা প্রথমেই একটা কথা বললো যে আমাকে একটা হেল্প করবা। আমি জিজ্ঞেস করলাম কি ধরনের হেল্প, কোনো ইলিগাল কিছু না তো? উনি বললেন না সেরকম কিছু না, ছোট একটা কাজ করতাম, আমি তোমাকে একটা জিনিস দিব, এটা আমার মেয়ের কাছে পৌঁছে দিতে হবে। তো আমি বললাম কি জিনিসটা? তো উনি ওনার ব্যাগ থেকে পার্স থেকে একটা বক্স বের করে দিলেন, উডেন বক্স, লক ছিল, তার হাতে নিয়ে দেখলাম ভিতরে কিছু আছে, মেটালিক কিছু একটা। তো ওনাকে আমি স্টিল জিজ্ঞেস করলাম যে ইলিগাল কিছু কিনা, উনি বললেন না তেমন কিছু না, আমার মেয়ে তোমার কাছ থেকে এসে নিয়ে যাবে কালকে বিকালে। তেমন ঠিক আছে, তাহলে যাই আমি চলে গেলাম। আমি তখন জিজ্ঞেস করি না যে ওনার মেয়ে আমাকে চিনবে কিভাবে বা আমার কাছ থেকে নিবে কিভাবে। চলে আসি বাসায়, তো বাসায় এসে আমি চিন্তা করতেছি অনেকক্ষণ পুরো বিষয়টা নিয়ে, যাক আমি দুটোর মধ্যে ঘুমিয়ে পড়ছি। তো হঠাৎ দরজা নকের আওয়াজ ঘুমিয়ে গেছে, তো উঠে দেখলাম সেম রাত 3:12। যাই হোক, খুব বিরক্তিকর অবস্থার মধ্যে আমি ওনাকে বললাম যে আমার ইলিশ মাছের দরকার নেই। দেখলাম যে সেকেন্ড টাইম আবার নক হলো দরজায়। তো যাই হোক, দরজার কাছে গেলাম, দরজা খুলে দেখলাম কেউ নাই। তো আমি ভালো করে চারপাশটা দেখলাম কিছু আছে কিনা, দেখলাম কোথাও কিছু নাই। যাই হোক, ব্যাক করে রুমে ঢুকবো, রুমে পা দিব, জাস্ট এই মুহূর্তে পিছন থেকে কিছু একটা টান দেয়। তো এত জোরে টান ছিল আমি কিছুই খেয়াল করতে পারিনি, বাট এটুকু খেয়াল ছিল যে আমার বাসাটা সামনে, সো আমি পেছনের দিকে, বাসার পেছন দিকে ওনার জায়গায় যাচ্ছি। তো আমি আনকনশিয়াস হয়ে যাই। যখন সকালে আমার জ্ঞান ফিরে, তখন দেখি যে আমি কনসিল কোন একটা জায়গায় আছি আর কি, একটা ঘরের মধ্যে, অন্ধকার পুরোপুরি, কিন্তু সকালটা বোঝা যাচ্ছে আর কি বাইরের আওয়াজে। জানালা দরজা সবকিছু লকড, বেসিক্যালি সিলড আর কি জায়গাটা, কোনো কিছু নাই ভিতরে, দুটো রুম। তো অনেক চেষ্টা চেষ্টা করার পর বের হইতে না পারে আমি বসে পড়লাম এক জায়গায়। তো বসে দেখলাম যে ভেজা কিছু একটা, তো ভেজা কি হবে আমি ঠিক জানি না, বসার পর হাতে লেগে গেছে, সো বুঝতে পারলাম যে কোনো জন্তু টাইপের কিছু হবে যেটা পচে গেছে আর কি। তো হঠাৎ মনে হলো যে ফোন থাকলে তো পুলিশকে কল করা যায়, তো পকেটে হাত দিয়ে দেখি ফোন আছে। তো ফোন নিয়ে 000-তে কল করলাম, পুলিশকে বললাম, তো ওরা আমার পজিশন জানতে চাচ্ছে কোথায় আছি। তা আমি তোমাদেরকে বলতে পারতেছি না, তোমরা ডিসক্রিপশন চাইলেন আশেপাশে, তো আমি রুম ছাড়া কোনো কিছু ডিসক্রিপশন দিতে পারলাম না। তো তারা বললেন যে গ্লাস উইন্ডোগুলো ব্রেক করতে পারি কিনা, তো আমি ব্রেক করার ট্রাই করলাম। তো বাইরে থেকে বেসিক্যালি উডেন বোর্ড দিয়ে সিল করা, বের হওয়ার কোনো উপায় নেই। তো হঠাৎ মাথায় আসলো যে ফোনে তখন নতুন জিপিএস বের হয়েছে, জিপিএসটা ট্রাই করা যায়। তো জিপিএস অন করে বেশ বোকা হয়ে গেলাম, বিকজ দেখাচ্ছে যে 210 ওয়ার্প স্ট্রিট, উইচ ইজ আমার বাসাই আর কি। তো ওনাদেরকে আবার ফোন দিলাম, ফোন দিয়ে বললাম এরকম কোনো অবস্থা। তো 40 মিনিটস পর পুলিশ আসলো, আমি বাইরে থেকে আওয়াজ, মানে ভিতর থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, তারা খুঁজছে বাইরে, কিন্তু আমার আওয়াজ তারা শুনতে পাচ্ছে না। তো আবার ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আমি এখানেই আছি, আশেপাশে যেন ভালো করে দেখে। তো কিছুক্ষণ পর দেখলাম যে ওনারা দরজা ভাঙতেছেন, দরজা ভেঙে ভেতরে ঢুকলেন, আমাকে বের করলেন। তো ওখান থেকে সিবিডি স্টেশনে নিয়ে গেলেন আমাকে সবকিছু জিজ্ঞেস করার জন্য। তো সবকিছু স্টেটমেন্ট দিলাম, তো ওনারা বারবার হাসছিলেন আর কি মুক্তি পেটি পেয়ে। তো লাস্টে জিজ্ঞেস করলেন যে আমি ফাইনালি এই স্টেটমেন্ট দিতে চাই কিনা, তো স্টেটমেন্ট বললাম যে হ্যাঁ এটা দিতে চাচ্ছি। তো ওনারা স্টেটমেন্ট নিলেন, তো আমি বের হবো স্টেশন থেকে, তখন হঠাৎ একজন অফিসার বললেন যে কাস্টডিতে নিতে হবে আমাকে। তো আমি বললাম যে মানে জিনিসটা কি বা কাহিনী কি, বললেন যে কিছু না, একটা ফর্মালিটিজ আর কি। তো যাই হোক, কাস্টডিতে নিল আমাকে, ইন্টারোগেশনের জন্য ভেতরে নিয়ে গেল, সেম প্রশ্ন বারবার জিজ্ঞেস করছে। তো এন্ড অফ দ্য ডে আমার, তারা বললো যে তোমার কোনো লয়ার আছে, বললাম যে না লয়ার নাই। তো তারা গভর্নমেন্ট থেকে একটা লয়ার দিল, তো লয়ার আমার সাথে এসে সবকিছু কথাবার্তা বলে বললো যে ঠিক আছে, এই কাহিনী ভালো কথা, কিন্তু ওই রুমের মধ্যে একটা ডেড বডি পাওয়া গেছে, এটা হচ্ছে আমার নেইবার ছিল আর কি, তো এই জন্য সমস্যাটা হয়েছে। তো আমার যে মানে আমার কোনো অড কাহিনী আছে কিনা, এমন কিছু আছে কিনা যেটা আমি বলতে চাই, তো আমি তাকে বললাম ভদ্রমহিলার ঘটনাটা, বৃদ্ধার ঘটনাটা বললাম। তো আমাকে জিজ্ঞেস করলো যে স্পেসিফিক কোন টাইমে এবং কোন ডেটে মহিলার সাথে দেখা হয়েছে। তো বললাম সব কিছু, বলার পর ঘন্টা চারেক পর লয়ার আসলেন, এসে আমাকে এখান থেকে ছুটিয়ে বাসায় নিয়ে আসবেন আর কি। তো পুলিশের গাড়িতে করে আসছি, আসতে আসতে আমাকে জিজ্ঞেস করলাম যে কাহিনীটা কি, ধরলোই কেন আর ছাড়লোই বা কেন। তো লয়ার বলতেছে যে এটা মানে ডিসক্লোজ ম্যাটার, কেসের জন্য তোমার জানার দরকার। আমি ইনসিস্ট করলাম তারপর বারবার। তো ভদ্রলোক আমাকে বলতেছে যে ঘটনা হচ্ছে যে পুলিশের প্রাইম সাসপেক্ট ছিলাম আমি, যে ওখানে হয়তো বা মার্ডার করছি বা কিছু একটা। বাট মজার বিষয় হচ্ছে ট্রান্সপার্টের যে রেল স্টেশনগুলো আছে, MRT স্টেশনগুলো, ওগুলোতে সিসি ক্যাম থাকে আর কি। তো ওই ফুটেজ চেক করে দেখা গেছে যে ভদ্রমহিলার সাথে কথা বলতেছে, এবং যে 3 দিন দেখা হয়েছে 3 দিনের ফুটেজই আছে, এই জন্য ছেড়ে দিছে আর কি। তো আমার তখন মানে পুরো বেকুব হয়ে গেছে যে জিনিসটা কি ঘটলো। তো হঠাৎ মনে হলো, এর মধ্যে লয়ার আমাকে বললেন যে ভিকটিমের মেয়ে আমার সাথে দেখা করতে চাচ্ছে। তো ভালো কথা, ভিকটিমের বাসা বেসিক্যালি আমার পাশের প্লটটাই, গেলাম ওখানে। তো মহিলা দেখে অনেক কিছু জিজ্ঞেস করলো, আমি বললাম। তো হঠাৎ মনে পড়লো ওই উডেন বক্সটার কথা, ওনাকে বললাম, বলার পর ভদ্রমহিলা বলছেন যে ওটাতে নাকি বাসার বেশ কিছু প্রয়োজনের চাবি ছিল, তো আমি বাসা গিয়ে ওটা নিয়ে এসে ওনাকে দিলাম। যার পর উনি বেশ মানে অবাক হলেন, লাস্টে এটুকুই বলছেন যে আই ও ইউ এ বিগ থ্যাঙ্কস। এটাই হচ্ছে বেসিক্যালি কাহিনীটা। সবচেয়ে বড় শকিং নিউজ হচ্ছে বৃদ্ধার সাথে আমার পরেও বেশ কয়েকবার দেখা হয়েছে বিভিন্ন জায়গায়।
আচ্ছা, আমার কাছে এই ঘটনাটা খুবই অদ্ভুত লেগেছে। যতবার আমি শুনেছি, আমি প্রথমে পড়েছি, তারপরে আপনার কাছে হালকা একটু শুনেওছি, প্রতিবারই খুব ভালো লেগেছে। এবং আমি আর একটু মজা দিতে চাই সবাইকে, আপনি এর পরেও ওই বৃদ্ধাকে, এর মধ্যে একটা SMS এসেছে, আমি সেই SMSটা আপনাকে একটু বলি, তাহলে আরো সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমাকে কেউ একজন লিখেছেন, এই মুহূর্তে নামটা লেখেন নাই, রাসেল ভাই হাবিব ভাই রক্স, এবং তারপরে তিনি বলছেন যে বাট ওই বৃদ্ধা কি হিসেবে এসেছিলেন, বাংলাদেশি নাকি অস্ট্রেলিয়ান?
না, উনি অস্ট্রেলিয়ান ছিলেন।
অস্ট্রেলিয়ান ছিলেন, ওকে ফাইন। আপনি এই ঘটনা ঘটার পরেও বেশ কয়েকবার ওই বৃদ্ধাকে দেখেছিলেন, প্রত্যেকবারই কি আপনি ওই একই জায়গায় ওই একই প্ল্যাটফর্মে দেখতেন?
না, কিছু কিছু সময় প্ল্যাটফর্মে দেখতাম, বাট দিন যাওয়ার সাথে সাথে ওনার লোকেশন চেঞ্জ হয়েছে। যেমন আমার ওয়ার্ক প্লেস ছিল যেখানে, সেখানে আমি দেখেছি, আরো বেশ কিছু জায়গায় দেখেছি। বাট মেইন জিনিসটা আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে, আমার কোনো প্রবলেম হওয়ার পসিবিলিটি থাকলে উনি দেখা দিতেন, হয়তো আমাকে বাঁচানোর জন্য বা কিছু ইন্ডিকেট করার জন্য।
তার মানে উনি আপনার প্রতি বেশি একটু কৃতজ্ঞ ছিলেন যে আপনি তার হেল্প করেছেন, বা এই ইনফরমেশন দেওয়ার জন্য হয়তো বারবার করে বলতো, মানে আপনার কাছে আসতো। তো আপনি ব্যাপারটা কিভাবে নিতেন, আপনার কি ভালো লাগতো নাকি আপনি একেবারে পছন্দ করতেন?
এই জিনিসটা একেবারে পছন্দ করতাম না। একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগছে, ছোট থেকে আমরা যা শুনি যে জিন ভূত এগুলো অশরীরী হয়, আমি ওনাকে একবার টাচ করেছিলাম। বেসিক্যালি উনি যখন আমার পাশে বসেছিলেন বাসে ডে টাইমে, ওনার গায়ের সাথে আমার গা লাগছে, এবং আমি যতটুকু নোটিস করছি রক্ত মাংসের মানুষ ছিল,
একদম রক্ত
মাংসের মানুষ,
মানে কাউকে তার মানে বিশ্বাস
না, কিছু না, এরকম মানে অড কিছুই না, বেসিক্যালি নর্মাল ছিল।
আমি তো এটাই বলি যে কাউকে বিশ্বাস নাই আসলে, মানে আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি জিনিসটা পছন্দ করতেন না, আমাকে বলছিলেন যে একেবারেই পছন্দ করতেন না যে আসুক। তারপরে আপনার সাথে যখন দেখা হয়েছে, তখন আপনি কোনোদিন বলেন নাই যে আমি চাচ্ছি না যে আপনার সঙ্গে আমার দেখা হোক?
আমি ওনাকে বলছি বেশ কয়েকবার, বাট এই প্রশ্নের কোনো উত্তর উনি দিতেন না, উনি শুধু কাজের কথা বলতেন।
আচ্ছা,
স্পেসিফিক কিছু বলার থাকলে উনি শুধু বলতেন।
কোন সময় আপনার ঘরের ভেতরে উনি এসেছেন?
না, আমার ঘরের ভেতরে উনি কখনো আসেনি, বা আমার ঘরের চারপাশেও কখনো উনি আসেন নাই।
আচ্ছা,
ওনার দেখা, ওনার সাথে দেখা হতো স্টেশন পর্যন্তই,
স্টেশন পর্যন্তই। এবং তারপরে আপনি কি করলেন, মানে যেন দেখা না হয় এই কারণ, মানে এরকম কোন ব্যবস্থা কি আপনি নিয়েছিলেন?
দেখা না হওয়ার মতো আমি কিছুই ব্যবস্থা কখনো খুঁজে পাইনি।
আচ্ছা,
আর তাছাড়া স্টুডেন্ট লাইফ, সবসময় বিজি থাকতাম সবকিছু নিয়ে, এটাকে ইগনোর করে ট্রাই করতাম।
যেমন প্রবলেমে যখন পড়তেন, তখন কি উনি প্রবলেম সলভ করে দিতেন, নাকি কোন একটা মানে আপনাকে কোন একটা কিছু করতে বলতেন?
উনি আমাকে হিন্টস দিয়ে দিতেন, উনি আমাকে পথ দেখা দিতেন অনেকটা, যে তুমি এই কাজটা করো, ও কাজটা করো। মানে আমি বেসিক্যালি প্রবলেম কার সাথে শেয়ার করতাম না, উনি আমাকে জিজ্ঞেস করতেন যে তোমার কি কোনো প্রবলেম হচ্ছে, এরকম প্রবলেম বা সেরকম প্রবলেম।
ওকে, আর আমি এত প্রশ্ন করছি এই জন্যই যে আমার কাছে অসাধারণ লেগেছে ঘটনাটা। আমি মানে খুবই অবাক হয়েছিলাম শুনে যে একজন মৃত মানুষের সঙ্গে আপনার দেখা হচ্ছে খুব স্বাভাবিকভাবে, খুব স্বাভাবিক নিয়মে, এবং একেবারে ভয়ঙ্কর কিছু না, ভয়ের কিছু ঘটছে না, এরকম একটা সিচুয়েশন আর কি। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যে ওই যে ঘরটাতে গিয়েছিলেন, যে ঘরটাতে ওনার ডেড বডি পাওয়া যায়, সেই ঘটাতে কিভাবে গিয়েছিলেন? মানে
এটা আমি বলতে পারি না, ঘরটা পুরোপুরি সিল ছিল, পুলিশের স্টেটমেন্ট অনুযায়ী ওখানে ঢোকা বা বের হওয়ার কোন রকম মার্কিংস ছিল না বা কিছু হয়েছিল না।
এবং আরেকটা মানে মজার পার্ট হচ্ছে যে সাধারণত বলা হয় যে ক্যামেরাতে সাধারণত এই ধরনের জিনিসপত্র অনেক সময়
ধরা পড়ে না
বা অন্যরকম ভাবে ধরা পড়ে বা এরকম কিছু একটা। বাট আমরা অনেকেই দেখি যে আমাদের ইমেইল করেন বা যে ছবি তুলেছেন, দেখা যায় যে পাশে কাউকে পাওয়া যায়, আবার অনেক সময় দেখা যায় যে ওর ছবি আসে নাই, মানে যে আসলে এরকম ধরনের, কিন্তু সেরকম না, সবকিছু খুব স্বাভাবিক,
সবকিছু স্বাভাবিক।
এবং এই ব্যাপারটা তো আলটিমেটলি আপনি পুলিশ পর্যন্ত গিয়েছে, কিন্তু ওইখানকার কেউই আসলে সমাধান করতে পারেন নাই। আমি জানি যে অস্ট্রেলিয়াতে অনেকে এটা শুনবেন, এবং আসলে খুব মজার ঘটনা। হয়তো কেউ, স্টেশনটার নাম কি?
কুইন্স পার্ক স্টেশন।
কুইন্স পার্ক স্টেশন,
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া,
ফাইন। সো যে কোনো দিন আপনার সঙ্গেও দেখা হয়ে যেতে পারে সেই বৃদ্ধার, এবং আপনি অস্ট্রেলিয়াতে বসেও হয়তো বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ পেতে পারেন। আপনি ইলিশ খেয়েছিলেন?
ইলিশ খেয়েছিলাম, বেশ মজাই ছিল, ফ্রেশ ছিল।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনা শেয়ার করছি, আপনার কাছে আবারও আসবো। আমি কিছু SMS পড়ে ফেলি, SMS পড়ছি আমি। কামরুল আমাদেরকে লিখেছেন যে কালকে পরীক্ষা তবুও শুনছে। আমি তো বলি যে শুনতে পারেন আপনি, বাট আপনার পরীক্ষা খারাপ হলে ভূত FM কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী না। জুয়েল রানা আমাকে এসএমএস করেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে, এবং তিনি বলেছেন, ভাইয়া আপনার আপনি আমার এসএমএস কোনো দিন পড়েন না, কি অভিমান। মগবাজার থেকে আমাদের শুনছেন পিতু ওহি পাভেল, আচ্ছা তারা নিয়মিত শোনেন, আজকেও শুনছেন। আমাদেরকে এসএমএস করেছেন সাকিব আল হাসান দাওয়ারকোট থেকে, মিরপুর থেকে, মিরপুর কি মিরপুর হচ্ছে আমাদের স্টেডিয়াম, সো মানে সবকিছু মিলে যাচ্ছে, আমি খুব খুশি। তিনি বলছেন খুব ভালো লাগছে ভূত এফএম শুনতে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমাদের এসএমএস করার জন্য, যদিও আপনি আসল সাকিব আল হাসান কিনা জানি না আমি, বাট তাতে সমস্যা কি, ধরে নিলাম আপনি সাকিব আল হাসান। বিথি শান্তিনগর থেকে আমাকে লিখেছেন যে তিনি আমাদেরকে শুনছেন, এবং তিনি বলছেন যে তার সঙ্গে তার বাচ্চা রয়েছেন, তার নাম হচ্ছে সাদাব, এবং তিনি বলছেন যে শুনবো, তার ভাই বোন সবাই একসঙ্গে তারা আছেন এবং তারা অনেক এনজয় করছেন। আসলে এনজয় করার কারণটা কিন্তু আমি বা মাসুম না, এনজয় করার কারণটা আসলে যারা এখানে কষ্ট করে আপনাদের ঘটনা বলতে আসেন, তাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমি কখনোই খুঁজে পাই না, যেন ধন্যবাদ জানাই না। জিতু আমাদের মগবাজার থেকে লিখেছেন যে ঢাকা, আচ্ছা মগবাজার ঢাকা থেকে লিখেছেন যে ভূত এফএম ইজ মাই ফেভারিট প্রোগ্রাম, আচ্ছা, এবং তিনি হচ্ছে প্রতি সপ্তাহেই এটা শোনেন। আর এই মুহূর্তে আরো দেখতে পাচ্ছি যে আমাদেরকে কালীগঞ্জ থেকে রাসেল এসএমএস করেছেন, ইমন আমাদেরকে এসএমএস করেছেন আরএমসি অর্থাৎ রাজশাহী মেডিকেল কলেজ থেকে, আমাদেরকে কৌশিক এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন মিল্টন, আমাদেরকে এসএমএস করেছেন কান্তা, শাওন সহ আরো অনেকে। আমরা ছোট্ট আর একটা ব্রেক নেব এবং ব্রেকের পরে ফিরে আসবো এক্ষুনি, এবং অবভিয়াসলি আমরা কোনো গান টান প্লে করছি না, সুতরাং আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। স্টেডিয়াম রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12:31, আমি রাসেল আছি, সাথে আমার সাথে হচ্ছে মাসুম, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। যদি আমাদের এসএমএস পাঠাতে চান তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা আমার যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHIT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। কোনো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, এবং আমাদের সঙ্গে আরও একজন গেস্ট রয়েছেন, রাশিফ আমাদের সাথে আছেন এবং তার কাছে আমরা ঘটনা শুনব। তিনিও খুব অদ্ভুত কিছু ঘটনা নিয়ে আসছেন, তার আপনার মার ঘটনা সম্ভবত, তাই না?
হ্যাঁ, আমার মা।
আপনার মার ঘটনা, আচ্ছা কতদিন আগে ঘটেছিল ঘটনাগুলো?
আমার মা যখন 6-7 মানে 1977,
আচ্ছা, এবং সেই সময় থেকে 1977 তখন থেকে এখন পর্যন্ত ঘটনাগুলো চলছে আসলে?
হ্যাঁ, মানে রিসেন্টলি হয়তো হয় না, মানে 5 বছর আগে কাহিনী পর্যন্ত উনি বলছেন আমাকে, এরপরে বলেননি, এখন হয়তো ভেতরে আছে, আমাকে বলতে চান না এমন হতে পারে।
ওকে, আমরা তাহলে চলে যাই আমাদের সেই শুরুর জায়গা থেকে একদম।
আমার নানু বেসিক্যালি ছিলেন জেলার প্রাথমিক শিক্ষা অফিসার, তো ওনার পোস্টিং যখন দিনাজপুরে হয়, পার্বতীপুরে, ওনারা যান সবাই, উনি নর্মালি থাকতে হয় কোয়ার্টারে আর কি, কোয়ার্টারে থাকতে হয়, কিন্তু নানু থাকেন না কোয়ার্টারে, বিভিন্ন ঝামেলার কারণে হয়তো উনি আলাদা বাসা নিয়ে থাকেন। তো যে বাসাটা নেন ওটা গ্রামাঞ্চলের দিকেই, গ্রামে বলা চলে আর কি, তো ওইখানে যখন তারা উঠলেন ওখানে বিভিন্ন রকম কথা হতো যে ভৌতিক পরিবেশ ওটা, তো নানু তেমন কিছু পাতা দিত না আর কি, ঠিক আছে সমস্যা নাই আমরা থাকবো এখানে, স্কুলও পাশে কাছে আছে, সো কোনো সমস্যা নেই। তো ওখানে উঠলেন যখন, তো আমার মা ছিল খুব চঞ্চল প্রকৃতির একটা মেয়ে, এই ছোটাছুটি করতো এদিক ওদিকে, মানে আটকানো রেখা যেত না তাকে বাসায়। তো মা তখন ক্লাস 6-7 আর কি,
আচ্ছা,
প্রথম ঘটনা যখন ঘটে, উনি স্কুল থেকে আসছেন বাসায়, সন্ধ্যে হয়ে গেছে একদিন দেরি করে, ওনার বান্ধবী ছিল ওনার সাথী, তো উনি যখন বাসায় আসছেন, বাসায় আসার আগে একটা ছোট খাল পার হতে হয়, খাল পার হতে হয় সাঁকো দিয়ে, বাসের সাঁকো গুলো থাকে না, দুটো বাস মানে একটাকে পার হতে হয় একটা ধরে ধরে আর কি, তো পার হচ্ছেন ওনার বান্ধবীর সাথে, তো মা অর্ধেক পথেই ফিল করলেন যে কাঁপছে বাসটা সাঁকোটা আর কি, তো বান্ধবীকে উনি বললেন যে তুই দেখ বাস কাঁপাচ্ছিস কেন, মা সামনে ছিল উনি পিছে ছিলেন, তো বলছে না আমি তো কাঁপাচ্ছি না, মা বলছে না কাঁপছে আমি দেখতেছি, তারপরে বলে না কাবাচ্ছেন তুই আজ তাড়াতাড়ি যা, তো মা পাতা না দিয়ে ভাবছে হয়তো ফাইল দেন করতে পারে যাচ্ছেন, এমন সময় হঠাৎ করে একটা বাতাস পাস করে আর কি, মানে ঝড় শোয়ার আগে একটা জোরে বাতাসে যেরকম হয় না তো ওরকম। তো বান্ধবীকে মা জিজ্ঞেস করলেন কি রে ঝড় শুরু হলো, মনে তাড়াতাড়ি জল বসে কই ঝড়টা কিছু নাই তো কোনো কিছু নাই, তখন বাবা না ঝড়। তো এটা বলার পরে মা নিচে তাকায় আর কি, নিচে তাকায় নিজের চোখ চলে যায়, তো ওখানে দেখে যে একটা মুখ খালে তার দিকে তাকায় আছে।
আচ্ছা,
মানে তাকায় আছে ডুবে, ডুবে থাকলে মানুষ মানে ডুবে তাকায় আছে, শুধু মুখ দেখা যাচ্ছে, দুটা চোখ
মানে একটা লাশ যেরকম
লাশ বাট চোখ খোলা এবং মনে হচ্ছে নর্মাল একটা মানুষ
তাকিয়ে।
তো বান্ধবীকে বলছে যে দেখ ওকে তাকায় আছে এখানে, কই না তো কেউ নাই তো। তো মা যখন নিচে তাকায় তখন দেখে কেউ নাই, মা অনেক ভয় পায়, তারপরে নর্মালি বাসায় চলে আসে। তারপর থেকে যে চঞ্চল মেয়েটা হঠাৎ চুপ হয়ে যায়, কারোর সাথে কথা বলে না, বাইরে খেলতে যায় না, চুপচাপ বসে থাকে, ভয় পায়, দেখে বোঝাচ্ছে ভয় আছে, অনেক সময় কাঁদে। আমার নানু জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, তো মা বলে যে কিছু না বাবা, আমাকে ওরা ডাকে, ওরা ডাকে কেমন জানি আমার কানে এসে কি কে জানি কথা বলে। নানু বলছে কে কথা বলে তোমাকে, আমার বলছে না বাবা এরকম আমার ভয় লাগে, আমার ভালো লাগে না, এখানে আমি থাকবো না। তখন নানু মানে বলে যে হয়তো এই ছোট মানুষ ভয়টা কোনো একটা পাইছে, ঠিক আছে সমস্যা নেই তুমি থাকো আমি দেখতেছি, আর কোনো সমস্যা হলে আমি ইয়ে করব। তো এরকম মা একদিন ঘটনা যে শুরু হয় যেটা ব্যাপারটা, রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় আমার, ঘুম ভেঙে যায়, ঘুমের স্বপ্নের মধ্যে এরকম দেখে কেউ তাকে ডাকতেছে, ভয় দেখায়, ভয় দেওয়ার চেষ্টা করে, তো উঠে কান্নাটি করে নানু, নানুকে বলে, নানু সেরকম পাত্তা না, ঠিক আছে তুমি আমাদের সাথে ঘুমাও, এখন থেকে ভয় পাচ্ছ আমার সাথে ঘুমাও। তো মা ঘুমায় কিন্তু কোনো লাভ হয় না আর কি, আলটিমেটলি ওই মধ্যরাতে উঠে যায়, উঠে কাঁদে। তো একদিন উঠে গেছে মা কিন্তু কাউকে ডাকেনি, কারণ ডেকে দেখতেছে লাভ হচ্ছে না, উঠে বসে আছে আশেপাশে দেখছে। আমাদের নানুর বাসাটা ছিল টিনের চালের আর কি, তো মা আশেপাশে তাকায় তো উপরে চোখ গেছে, উপরে চোখ যাওয়ার পর দেখে যে যে মুখটা সে খালে দেখছিল সেম একটা মুখ তার দিকে তাকায় আছে, শুধু মুখ আর কিচ্ছু নেই, অন্ধকার ছিল কিন্তু ওই ওই মুখটা ফোকাস ছিল। তখন আবার ভয় পেয়ে, অনেক ভয় পায় মা, ভয় পেয়ে নানুকে ডাকে, দেখো দেখো কে তাকায় আছে উপরে।
মুখটা একটু বর্ণনা দেন, মুখটা কেমন দেখেছিল?
মুখটা মুখটা এরকম ছিল যে কোনো ভুরু নেই আর কি, চোখে ভুরু নেই, আর বসন্তের দাগের মতো কালো কালো কালো, মা যেটা বলছে আর কি এরকম তাকায় আছে, মানে উইয়ার্ড একটা চেহারা, কোনো চুল নাই বেসিক্যালি, যে ব্যাপারটা যে চুল দেখা যাচ্ছে না, ভুরু নাই, শুধু একটা মুখ, মানে স্কাল উইথ স্কিন সরাসরি ব্যাপারটা, কিন্তু এই বসন্তের দাগগুলো আছে। নানুকে ডাকার পরে নানু তো কিছু দেখতে পায় না, তো মা তখন কান্নাডি করে অনেক। তো নানু ওখানে নামাজ পড়তেন নিয়মিত এক মসজিদে, তো ইমামের সাথে ভালো পরিচয় তার, ইমামকে নিয়ে এসে ইমাম তখন বিভিন্ন ঝাড়ফুঁক করে দেন মাকে, ঠিক আছে সমস্যা নাই, নানুকে বলে যে আয়াতুল কুরসি এরকম প্রতি নামাজ উপরে ওনাকে ফুদিয়ে দিতে যাতে বড় বড় ভালো লাগে। তো মা আগের চেয়ে একটু ভালো হয় মানে, কিন্তু তারপরও এই পরিস্থিতি থেকে যায় আর কি। এই কয়েকদিন পরে একটা আমাদের ওই নানু বাসার মানে গ্রামেই একটা তেঁতুল বাগান ছিল, তো তেঁতুল বাগানে একটা লাশ পাওয়া যায় একটা ছেলের, সে ছেলেটা কয়েকদিন থেকে নিখোঁজ, তার মা তাকে খুঁজছে, বাসায় কেউ নেই, শুধু মা ছাড়া ওই ছেলে কেউ ছিল না। তো ওই লাশ যখন পাওয়া যায় সেই ছেলেটা দুটো চোখ ছিল না, মানে চোখ উঠে ফেলা হয়েছে এমন। তো ওই লাশ পাওয়া যাওয়ার পরে মা পাগল হয়ে যায়, খুব স্বাভাবিক, একটাই ছেলে তার এমনি খুঁজে পাচ্ছে না, মা ভাবছিল হয়তো কোথাও গিয়েছে বা আসবে আবার ফিরে, পাগল হয়ে যায় মা। যেদিন কবর দেওয়া হলো ছেলেটাকে সেদিন রাতে থেকে মা দেখা শুরু করলো কি একটা লাশ তাকে কবর দেওয়া হয়েছে কিন্তু সে মরেনি, ঘুম থেকে স্বপ্নে দেখছে।
আচ্ছা,
ঘুম থেকে ওঠার পরে সে নানুকে বলে, নানু বাবা ও তো মরেনি, ও বেঁচে আছে। নানু বলে কি মরেনি কি বেঁচে আছে, না বাবা মরেনি, এরকম করে কাঁদতে থাকে মা। তো নানু বলছে যে মরে আছে, ঠিক আছে কে মরেনি আমি কালকে সকালে দেখব। তো এরকম নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যেয়ে ইমামের কাছে কথাটা শেয়ার করে, তখন ইমাম খুব আশ্চর্য হয়, যে ব্যাপার কি, নানু জিজ্ঞেস করে কেন কি হয়েছে, ওর এই ছেলেটার মা ও পাগল হয়ে গেছে প্রায়, পাগল প্রায়, সেম কথাটা আমাকে সে বলছে যে ও মরেনি, ও বেঁচেছে। তো নানু একটু আশ্চর্য হয় কি ব্যাপার, একই কথা আমার মানে কোনো সম্পর্ক নেই কিন্তু, একই গ্রামে থাকতে পারে কিন্তু কেউ কাউকে চেনে না, বাট এই কাহিনী দুইজনে আমার মা দেখছে আর হচ্ছে ওই ছেলেটার মা, একই রকম
স্বপ্ন
একইভাবে কিন্তু ভিন্নভাবে হয়তো বলছে, বাট সারাংশ একটাই যে হয়তো বেঁচে
বেঁচে আছে ছেলেটা, হ্যাঁ সেটাই,
এবং তার মা তাকে ফোর্স করে আমার ছেলেকে উঠাও, আমার ছেলে বেঁচে আছে এরকম। তো ইমাম তারপর পাড়ার ওখানে যারা যারা মুরব্বী ছিল, ঠিক আছে আমরা দেখি কি হয় ব্যাপারটা, আসলে ও দুজনের স্বপ্ন যেহেতু এক এবং দুজন কেউ কাউকে চেনে না, দেখা যাক কি হয়েছে। তখন তার ডিসিশন নেয় যে হ্যাঁ ঠিক আছে কবরটা খোঁড়া হবে। কবরটা যখন খুঁড়তে যায় রাতে, রাতের বেলা না এটা আপনার সন্ধ্যার পর পরে আর কি, তো যখন খুঁড়তে মানে খোঁড়া শুরু করলো কবরটা, তারা দেখলো কি যে মাটিগুলো দলা দলা এবং সেম আকৃতির, আপনার সেই মাটিগুলো ভাঙা যাচ্ছে না,
আচ্ছা
মানে ইটের মতোই প্রায় কিন্তু অনেক শক্ত, এবং নর্মালি আমার ঝোড়া মাটি থাকে কিন্তু কবরে দেওয়ার সময়, কিন্তু ওটা দলা দলা এবং সেটা ভাঙা যাচ্ছে না অন্যভাবে, দলা দলা ভাবে খোঁড়ার পর সে দল দলে রাখতে হচ্ছে। যখন মানে উঠানো হলো লাস্টটা, তো কাফনের কাপড় সাদা, তারা দেখে কি খুব মানে আশ্চর্য হয় এবং ভয় পায় একই সাথে, কাফনের যে কাপড় লাল লাল হয়ে গেছে মুখের কাছে, লাল এবং মানে ভেজাও না কিন্তু, রক্তে ভেজাও না বাট লাল। তখন যখন লাস্টটা উঠানো হয়, হ্যাঁ উঠানোর পরে দেখে যে সে ছেলেটার দুই চোখ চোখ দিয়ে রক্ত পড়ছে, রক্ত বের হচ্ছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে, মানে বের হয়ে যায় জমাট বেঁধে যায় যে ব্যাপারটা, জমাট বেঁধে আছে। তখন তারা মানে ভয় পায় আর কি, সবাই ভয় পেয়ে যায়। তো তারপরে লাশটাকে উঠানো হয়, আবার ধুয়ে তারপর কবর দেওয়া হয়। এরপর থেকে আর কেউ এরকম স্বপ্ন দেখেনি, বাট এই ঘটনাটা আমার মার কাছে শেয়ার করেনি নানু। আমার মা ভয় পাবে এই জন্য অনেক বছর পর শেয়ার করা হয়েছিল, আমি নানুর কাছে মানে কি ব্যাপারটা কি হয়েছিল সেটা শুনেছি।
এবং সত্যি তো দুজন মিলে যে স্বপ্নটা দেখছেন, পরে যখন কবর খুলে দেখা গেল তখন একটা সমস্যা আসলে পাওয়াই গিয়েছিল। আপনি লাস্টে একটা ঘটনা তারপরে আমাকে বলছিলেন যে এই যে সমস্যাটা, এই সমস্যাটা বহুদিন ধরে কন্টিনিউ করে, এবং
আরেকটা সময় ছিল বাসা পাশে পুকুরে একটা কাহিনী, ছোট কাহিনী এটা, যেটা এটা কাহিনী একটা ওই পুকুরে, একটা পুকুর ছিল, সেই পুকুরে কেউ এক টাইমের মধ্যে নামতে পারত না, 12টা থেকে 4টা এরকম নামলে হয়তো তার একটা কোন রোগ ধরতো, সেটা একদম পার্মানেন্ট হয়ে যেত, অনেকে মারা যেত। তো আমার মা সেটা মানতে যেত না আর কি, যে না আমি যাবো। তো একদিন দুপুর বেলা চুপ করে মানে বের হয়ে যায়, বের হয়ে যায় দেখে সে পুকুরের পাড়েই একটা মেয়ে পা অর্ধেক ডুবিয়ে বসে আছে।
আচ্ছা,
তো দেখতাম একটা ওনার বান্ধবীর মতো পিছন দিক দিয়ে বান্ধবী ছিল। তো মাঝে যখন ডাক দেয় মানে ঘাড়ে হাত দেয়, ঘাড়ে হাত দিয়ে বলছে কি ব্যাপার তুই এখানে বসে আছিস কেন, সে মেয়েটা যখন ঘুরে ঘুরে দেখে যে আমি বলছিলাম যে ভুরু নেই মুখে দাগ, সেম বট ওর চুল আছে, ভুরু নেই, উইয়ার্ড দেখতে। তখন মা
দৃশ্য দেখে, এবং এটাই তো আবার বাসাতেও একবার দেখে, আপনি যখন বলছেন আপনার বাবাও তখন সঙ্গে ছিলেন সেই সময়টা একটু, হ্যাঁ ওইটা একটু বলে ফেলা
যায়। ওইটা হচ্ছে,
ওটাও ছোট একটু শুধু ফেলে, ওইটা
ওইটা হচ্ছে বরিশালে, আমার বাবা যখন ট্রান্সফার হয়ে বরিশালে আসেন, ওটাও কোয়ার্টারে আমরা যখন থাকি, তো কোয়ার্টারটা মানে এমন গাছ গাছতে ভরা একটা অন্ধকার, অন্ধকার টাইপে। তো মা এতদিন কিন্তু কিছু হয়নি, তারপরে বরিশালে এসে যখন ঘুমায় মা, ঘুমানোর পরে হঠাৎ করে একটা স্বপ্ন দেখতে থাকে এরকম আমার দাদার মতো, আমার দাদা মারা যান 1995, অনেক লম্বা বাট ওনার দাড়ি অনেক বড়।
আচ্ছা,
ওনাকে সে ডাকছে, ঘুমো স্বপ্নের মধ্যে সে ডাক দেয়, মা ভয় পেয়ে জেগে ওঠে, চিল্লান মানে একটা চিৎকার দিয়ে ওঠে। তখন বাবা বলে যে কি হয়েছে, মা বলেন যে এরকম আমি দেখতে পাই আমাকে ডাকে প্রত্যেক দিন স্বপ্নে, না এটা কিছু না হয়তো হয়তো অনেক পছন্দ করতে হয়তো ঘুমতে পারে। তখন আবার ঘুমায়, আবার এরকম অনেক দিন হতে থাকে। তো একদিন রাতে সকালবেলা মানে রাতে না ঠিক ফজর নামাজে আগে, ওদিন বৃষ্টি হয়েছিল রাতে, তো সকালবেলা নামাজ পড়ার জন্য উজু করতে যাবে, ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে আগে তো যে 30 ওয়াটের বাল্বগুলো ছিল, তো ফ্লাকচুয়েট করছে হঠাৎ করে, বন্ধ হয় আবার চলে, আবার বন্ধ হয়। তখন হয়তো বলছে ভোল্টেজ আপনার হতে পারে এরকম, এই জন্য হইতে পারে। তো যখন বের হয়, বের হয়ে দেখে যে আমাদের ইয়ার সামনে দরজার পাশে একটা ইজি চেয়ার ছিল, সেই ইজি চেয়ারে একটা মেয়ে বসে আছে। সেই মেয়েটা দেখতে ঠিক সেই রকম, সেম আগের মতোই, তার ভ্রু নেই।
পুকুরের ধারে যেরকম মেয়ে দেখেছিলেন সেরকম, যে ভ্রু নেই কিন্তু চুল আছে।
হ্যাঁ, ভ্রু নেই চুল আছে, কিন্তু তার দিকে তাকে হাসছে।
আচ্ছা,
তোর মা অনেক জোর চিল্লান দিয়ে ওঠে, চিৎকার দিয়ে ওঠে। তখন বাবাও ছুটে আছে, কি হয়েছে ব্যাপারটা? তখন মা ঘুরে বলে, দেখো ইডিচারকে তাকায় আছে আমার দিকে। তখন বাবা কই, কেউ নাই তো? মা ঘুরে দেখ, আসলে কেউ নাই, বাট ইজি চেয়ারটা তখন উঠছে, কিন্তু সেখানে কোনো বাতাস ছিল না।
আচ্ছা,
তারপরে বাবা একটু মনে করছে যে হ্যাঁ একটা হয়তো ছিল,
এবং আপনার বাবা বেশ অবিশ্বাসী, সমস্ত বিশ্বাস করে না, কিন্তু সেই
মুহূর্তে
তিনিও সেটা দেখেছিলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আপনার ঘটনাগুলো আসলে অনেক ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে প্রত্যেকটা ঘটনাই। আমরা বেশ কিছু SMS পেয়েছি, যে SMS গুলোর ম্যাক্সিমামই SMS গুলো সবাই করেছেন হাবিব ভাইয়ের কাছে। তো আমরা হাবিব ভাইয়ের কাছে ফিরে আসবো, তখন আপনাদের এই SMS গুলো আমরা পড়বো। আমাদের আরো একজন গেস্ট আছেন এই মুহূর্তে, তার আগে আমি কিছু SMS পড়ে ফেলবো। আমাকে সাদাব শান্তিনগর থেকে লিখেছেন যে হাবিব ভাই, আপনার স্টোরিটা জোশ ছিল। আমার সাথে আমার আম্মু, তারপরে হচ্ছে বিক্রম মামা, শাম্মি মামি, তারপর হচ্ছে সাব্বু, সবাই শুনছেন এবং খুব ভালো লাগছে। আমি হাবিব ভাইয়ের অনেকগুলো SMS পেয়েছি এবং কেউ কেউ কোয়েশ্চেনও করেছেন, সেগুলো আমরা পরে আসছি। জিহাদ আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন রাফি হালিশহর চিটাগং থেকে, রুবেল আমাদের SMS করেছেন, SMS করেছেন সুমন, SMS করেছেন দীপক, SMS করেছেন আমাদের সাদাব, SMS করেছেন ফরিদপুর পলিটেকনিক থেকে রুবেল, সুমন, পিয়াস, তারা সবাই। এছাড়াও আমাদেরকে প্যাটল SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে, এবং তার আজকে এঙ্গেজমেন্ট হয়েছে, কংগ্রাচুলেশনস, এবং তারপরেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদেরকে মবিন SMS করেছেন খুলনা থেকে, শুনছেন এবং তার ভালো লাগছে। নেক্সাস মৃদুল যাত্রাবাড়ি থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আশা করি ভয় লাগবে, আই লাভ ভূত FM সো মাচ। হ্যাঁ, এখন পর্যন্ত ভয় লেগেছে কিনা এটা অবশ্যই নেক্সাস জানেনি, তবে হ্যাঁ আমাদের পরবর্তীতে আরো যে সমস্ত ঘটনা আছে প্রত্যেকটা ঘটনায় আমার আজকের খুব পছন্দের। যাই হোক, আমাদের মাঝে এসছেন ঢাকার নাম, রাজশাহী থেকে একজন এসছেন, এবং পুরো রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত আসার জন্য থ্যাঙ্কস জানাচ্ছি। এবং আপনি অনেক কষ্ট করে এসছেন, আমি প্রশ্ন করেছিলাম যে আপনার জীবনে কোনো কিছু ঘটেছে কিনা, উনি যেটা শোনাবেন সেটা তার জীবনের কোনো ঘটনা না। তো উনি আমাকে খুব অবাক করে দিয়ে বলেছিলেন যে তার জীবনে কোনোদিন কোনো কিছু ঘটেনি, একেবারে বানোয়াট কিছু না, মানে কিছু ভেবে বলেন নাই আর কি। তিনি বলছেন যে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে কবরস্থান তাকে খুব টানে, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় মানে মাঝে মাঝে তিনি ভিতরে ঢুকে পড়েন, জিয়ারত করেন কবর, এরকম একটা ব্যাপার। ইভেন তিনি যখন ঢাকা থেকে, রাজশাহী থেকে ঢাকা আসেন, সেই মুহূর্তেও বাসের মধ্যে মাঝে মাঝে তার ঘুম কেটে কেটে যাচ্ছিল, মাঝে মাঝে ঘুম ভেঙে ভেঙে যাচ্ছিল, এবং যখনই তিনি জানালার বাইরে তাকিয়েছেন তখনই খুব অবাক একটা ব্যাপার, সেটা হচ্ছে তখনই তিনি দেখতে পেয়েছেন যে পাশে জানালার ওপাশে একটা কবরস্থান দেখা যাচ্ছে। তো এরকম একটা ঘটনা, এছাড়া তার জীবনে আর কোনোদিন কোনো কিছু ঘটে নাই, কোন প্যারানর্মাল কোনো কিছুর তিনি সম্মুখীন হন নাই, কোন ধরনের ওরকম ধরনের কোনো এক্সপিরিয়েন্স, উইয়ার্ড এক্সপিরিয়েন্স তার নেই। বাট তিনি আজকে আমাদের একটা ঘটনা শোনাবেন। আপনার নামটা শুরুতে বলবেন একটু, আপনার নামটা আরেকবার বলতে হবে।
থ্যাংক ইউ রাসেল ভাইয়া, আমার নাম আলফি।
আলফি, তো আলফি আমরা সরাসরি ঘটনায় চলে যাই।
ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি ছোট্ট একটা কথা বলতে চাই,
আমাদের একদম ঘটনা যেতে হবে, আমাদের অনেক অনেক অনেক।
আমি জাস্ট, আমার ছোট্ট একটা ফ্রেন্ড আমার উপর খুব রেগে আছে, নাম হচ্ছে বিশাল। তো তুই আমার উপর রেগে থাকিস না, তুই আমার সাথে আজকে পরে কথা বলিস, ঠিক আছে? আমি আমার ঘটনাতে ফিরে যাই। তো এটা ঘটনাটা আমার না, আমার মানে এক ভাইয়ের। তো তিনি হচ্ছে হলো আজ থেকে ঠিক 6 বছর আগে HSC পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে পরীক্ষার পর সে হচ্ছে হলো তার বন্ধুরা মিলে ঠিক করলো যে পরের দিন তারা রাজশাহী শহরে একটি খুব সুন্দর স্থান টিবা সেখানে যাবে তারা। তো যে কথা সে কাজ, আমার ভাইয়া খুব তাড়াতাড়ি করে চলে গেল টিবাদে, কিন্তু গিয়ে দেখতেছে যে কি তার কোনো বন্ধু আসেনি। তো সেই টাইমে 6 বছর আগে অতটা মোবাইল ডেভেলপ হয়নি, তো আমার ভাইয়ের ফ্রেন্ড রিঙ্কু ওনার কাছে মোবাইল আছে। তখন উনি তাড়াতাড়ি চলে গেছিল দোকানে, দোকানে গিয়ে তখন ফোন দেয় রিঙ্কু ভাইয়াকে, রিঙ্কু ভাইয়া ফোন ধরে বলতেছে যে আমি আসতেছি 10 মিনিটের মধ্যে, ঠিক আছে? তখন যে কথা সেই কাজ, আবারও সে চলে আসলো রিঙ্কু ভাইয়া টিবাদে। তো এখন হচ্ছে তারা চিন্তা ভাবনা করলো যে কোথায় কোথায় ঘুরেছে, তাদের তো এখনো ফ্রেন্ড আসেনি, তো তারা তখন এভাবে প্ল্যানিং বিভিন্ন প্ল্যানিং করে। তারা টিবাদের ওপাশে আছে চর, চরে ওখানে গ্রামগুলো আছে, গ্রামগুলোতে দেখতে যাবে, গ্রামগুলোতে বিভিন্ন সিনসিনারি দেখবে এবং হচ্ছে হলো পরবর্তীতে ইন্ডিয়ান বর্ডারের দিকে যাবে। তো এভাবে তাদের ফ্রেন্ডরা আসলো না, তো এদিকে হচ্ছে ওদের বৃষ্টিও শুরু হয়ে যায়। তো তারা তখন চিন্তা ভাবনা করলো যে তারা লাঞ্চটা সেরে নেবে একটা দোকানে গিয়ে। তো ওখানে কাছাকাছি একটা দোকান ছিল, তারা গিয়ে খুব সুন্দরভাবে লাঞ্চটা সারে। এখন হচ্ছে হলো তারপরে তারা নদীতে মাঝিতে নৌকাতে উঠে এবং হচ্ছে হলো পরবর্তীতে তারা চরে যায়। তো চরে গিয়ে তারা মাঝিকে জিজ্ঞেস করে যে আমরা হচ্ছে হলো অনেকক্ষণ ঘুরবো, তো এখানে কখন আমি হচ্ছে হলে আসলে মাঝির কাছে আচ্ছা আসলে যে রাত্রেবেলা কত রাত পর্যন্ত এখানে নৌকা পাওয়া যাবে। তখন ওরা বলে যে মাঝি বলে যে রাত 9টা পর্যন্ত নৌকা পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে তারা বিভিন্ন চরে জায়গাতে ঘুরে, তারপরে তাদের সাথে ক্যামেরা ছিল, সেগুলোতে তারা দুই বন্ধু মিলে ছবি তুলে, রিঙ্কু ভাই এবং আমার ভাই, তো ছবি টুবি তুলতে তুলতে এভাবে তারা একসময় ইন্ডিয়ান বর্ডারের কাছে মাঝে চলে যায়। তো তখন তারা খুবই হ্যাপি। আর এই টাইমে হচ্ছে হলো কি হুট তখন বৃষ্টি শেষ একেবারে, তো মেঘলা আচ্ছন্ন আছে কিন্তু বাতাস খুব সুন্দর, একটা মানে খুবই সুন্দর একটা পরিবেশ। কিন্তু তারপরও সে তারপরে তারা আসতেছে, হুট করে তারা একটা সময় পর যখন মাগরিবের আজান শুরু হয়ে যায় তখন তারা হুট করে শুনতে পারে শিয়ালের ডাক। তো তারা প্রথম প্রথম খুব উপভোগ করতেছে এটাকে, যেটা কি মানে তাদের মধ্যে একটা অনেক আনন্দ, কেননা তাদের পরীক্ষা শেষ, HSC পরীক্ষা। তো তখন তাদের মধ্যে খুব আনন্দ উপভোগ করতেছে, তারা তখন হচ্ছে হলো যে ঘাটে আসে, আবার চরের ঘাটে দেখে যে কি একটিও নৌকা নাই, এবং তখন বাজে ঠিক সন্ধ্যা 7:30। তো তারপরে সে হচ্ছে হলো তখন এখন অনেকক্ষণ ধরে তারা প্ল্যানিং করলো যে কি করা যায় কি করা যায়। ওই পাশে মানে টিবাদের দিকে অনেক মানে আলো দেখতে পাচ্ছে কিন্তু তারা অনেক জোরে জোরে চিল্লাচ্ছে, কোনো শব্দ পাচ্ছে, কিন্তু তখনও স্টিল মানে শিয়ালের ডাকগুলো শুনতে পাচ্ছে তারা। তো কিন্তু তার আশেপাশে যে শিয়াল সেটা ওরা বুঝিনি। তো তখন হচ্ছে জাস্ট খালি শিয়ালের ডাকটা শুনতে পাচ্ছে। তখন হচ্ছে হলো রিঙ্কু ভাইয়া ফোন থেকে, যেহেতু রিঙ্কু ভাইয়ের কাছে জাস্ট ফোন ছিল, ওখানে একটা এরিয়া আছে আমাদের পুলিশ লাইন, তো রিঙ্কু ভাইয়ার এক বড় ভাই থাকে, উনি ওনাকে ফোন দেয়। তো যেহেতু আজ থেকে ঠিক 6 বছর আগের ঘটনা, তখন কিন্তু মোবাইল অতটা ডেভেলপমেন্ট করেনি আমাদের রাজশাহীতে, তো এক ওরা চিন্তাই করতে পারেনি যে চর থেকে একবার রিং দিলেই চলে যাবে সেটা সেখানে। তো ভাইয়ার কাছে যখন ফোন গেল, পুলিশ লাইনে থাকে উনি, পুলিশে চাকরি করে, তো ভাইয়া তখন ফোনটা তুলে বললো যে কি আচ্ছা ঠিক আছে আমার পরিচিত মাঝি আছে আমি পাঠাই দিচ্ছি তোমাদেরকে। তো তখন হচ্ছে ওরা দেখতেছে যে 10 মিনিট পর একটা নৌকা আসতেছে তাদের কাছে। তো নৌকাটা আসলো তাদের কাছে, তখন ভাইয়ারা জিজ্ঞেস করলো যে আপনাকে কি এরকম আমার ওই বড় ভাইটা কি পাঠাইছে। তখন মাঝি কিছু অ্যান্সার দেয় না, তো মাঝি কোনো অ্যান্সার দেয় না, তারা নৌকাতে উঠে যায় তাড়াতাড়ি। এই টাইমও তখন হচ্ছে আরো ঘন হয়ে আসতেছে ওই ডাকগুলো শিয়াল। তো তারপরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তখন মাঝিকে বলতেছে তারা যে যেহেতু সুন্দর আবহাওয়া ছিল, বাতাস ছিল, তারা বলতেছে যে একটু আস্তে আস্তে চালান যাতে করে আমরা মানে খুবই মানে যে
তাড়াহুড়ার দরকার নাই, মানে আমরা
ধীরে সুস্থে আগে যাব। তো তখন হচ্ছে তারা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তো হুট করে হয় কি শব্দটা আরো তীব্র থেকে তীব্রতর হতে থাকে যে তাদের ডাকগুলো, এবং মনে হচ্ছে যে তাদের আশেপাশে কেউ আসতেছে। তো মাঝিকে ওরা বারবার প্রশ্ন করে এটা কিসের শব্দ, মাঝি তো কোনো অ্যান্সার দেয় না, বারবার ওরা প্রশ্ন করে। আর এদিকে রিঙ্কু ভাইয়ের মোবাইলে নেটওয়ার্কও চলে গেছে, তো এখন হচ্ছে ওরা কি করবে, কোনো কিছু করার রাস্তা ওরা বের করতে পারছে না। তো হুট করে ওরা দেখতেছে যে ওদের চারিপাশ থেকে শিয়াল আকৃতির মতো কিছু একটা লাল সবুজ রং চোখ ওদের, মানে ঠিক ওরা মানে জ্বলতেছে এবং সেন্সলেস এর অবস্থায় ওরা চলে গেছে। তো ওরা আমাকে আমার ভাইয়া এবং রিঙ্কু ভাইয়া দুজন মিলেই বললো যে আমরা যখন সেন্সলেস হতে যাব তার আগে একটা পানির একটা ঝাপটা পেয়েছি আমরা, কিন্তু তারপরে পাইনি। তো তারপরে এইভাবে হচ্ছে হলো তারা সেন্সলেস হয়ে যায়, তারপরে এখান থেকে তারা স্টপ। তারপরে তখন হয় কি তাদেরকে উদ্ধার করে সেই মাঝি, যে মাঝি পুলিশ ভাইয়া হচ্ছে পাঠাইছিল
রাজশাহী থেকে, যে মাঝিটাকে
পাঠানো হয়েছিল পুলিশ ভাইয়া, ওই তাদেরকে উদ্ধার করে ওই চরের ওখানে গিয়ে দেখতেছে ওরা কাদাতে ল্যাপটানো আছে, মানে কাদার মধ্যে ওরা পুরো শরীর। তো তখন উদ্ধার করে, উদ্ধার করে ওদেরকে নিয়ে আসে, নিয়ে আসে পরিষ্কার টরিষ্কার করে, তখন হচ্ছে হলো তারা পুরো ঘটনা সবাই আমাদের সাথে শেয়ারিং করে। কিন্তু সবচেয়ে অবাক্যর বিষয় হচ্ছে আমার ভাইয়া এবং রিঙ্কু ভাইয়া দুজনেই বলে আমাদের লাইফে এর বাইরে অন্য কোনো কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয়নি, এবং ওটাই ওদের প্রথম এবং শেষ। এখন পর্যন্ত ওরা সুই সালামত আছে, কিন্তু ওরা এই কথাটা যখন চিন্তা করে যে ওরা যেটা মুখ বলে দেখে, ওরা আমার সামনে যখন কাহিনীটা বলেছিল বা স্টোরিটা শেয়ার করেছিল,
মানে ওরা আমি যদি মনে পড়ে মেইলে আপনি যেটা লিখেছিলেন যে ওরা এই পাশে চলে আসে,
হ্যাঁ
মানে ও পাশ থেকে এই পাশে চলে আসে,
চরে তো ছিল, আমি তো বললাম যে কাদাতে ল্যাপটপ অবস্থা, তারপরে চলো মাঝি
কে নিয়ে আসলো,
মাঝি তাদের মধ্যে তো এগুলো তো সবকিছুই মানে এসেছে। তারপরে হচ্ছে হলো তারা মানে অনেক প্রশ্ন এসেছে যে কিভাবে তারা এখনো বেঁচে আছে বা কেন তাদের কোনো ক্ষতি করলো না, কেন তারা অনেক প্রশ্ন মনে মনে আমার মানে অনেক আছে। এবং তারা যখন এই স্টোরিটা আমার কাছে শেয়ার করেছে তাদের মানে লোমগুলো খাড়া হয়ে গেছিল, আমি নিজে চোখে দেখে মানে অবাক।
থ্যাংক ইউ সো মাচ, এবং তার চাইতে অনেক বেশি ধন্যবাদ আপনাকে যে অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, অনেকে ঢাকা শহরে থেকেও আসতে পারেন না, বাট আপনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অলরাইট, আমার কাছে বেশ কিছু SMS রয়েছে এবং আমি বলবো যে হাবিব ভাই আপনি একটু নোট করতে থাকেন, আপনার কাছে বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে, প্রশংসা তো আছেই। আমরা একটু পরে ব্রেকের পর যখন আবার ফিরে আসবো তখন হাবিব ভাইকে আমরা আবারও নিয়ে আসবো, তো আমি শুনি যে কি কি কোয়েশ্চেন আছে আপনাদের। ওই বৃদ্ধা মারা গেল কিভাবে এটা বুঝলাম না, এটা একজন কোয়েশ্চেন করেছেন, আমরা শুনবো তারপরে আপনার কাছ থেকে, নাকি এখন বলবেন? শান্তিনগর থেকে হাবিব ভাই আপনার স্টোরিটা জোস ছিল, আপনার সাথে আমার আম্মু, আচ্ছা এই এসএমএসটা আমি এর আগে একবার পড়েছি, আনন্দ আমাকে লিখেছেন, আনন্দ ভূঁইয়া আইটি, তিনি লিখেছেন যে হাবিব ভাই স্টোরি তো জোস হয়েছে বাট অ্যাসাইনমেন্টের খবর কি? ওকে, সো এটার উত্তর আসছে। রাতের পরই আমাদের SMS করেছেন ফার্মগেট থেকে, হাবিব ভাই আপনার স্টোরিটা নাইস, সাতজন মিলে শুনছি এবং এনজয় করছি। সাইম খিলক্ষেত থেকে লিখেছেন, হাবিব ভাই আপনি এখনো ওই বৃদ্ধাকে দেখতে পান কিনা, এটাও একটা কোয়েশ্চেন। সো আমাদের বৃদ্ধা মারা গেল কিভাবে এটা একটা কোয়েশ্চেন ছিল। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে মানে এখনো ওই বৃদ্ধাকে আপনি দেখতে পান কিনা। আশিক আমাদের লিখেছেন যে ভূত FM এর পর আপনারা বাসায় যান কিভাবে, খুবই সিম্পল, গাড়িতে। এশা সাভার থেকে লিখেছেন, ভাইয়া আজ আমার মা ফার্স্ট ভূত FM শুনছে, হাবিব ভাইয়ের ঘটনাটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং ডক্টর গোলাপ আমাদের লিখেছেন ফ্রম রাজশাহী মেডিকেল কলেজ যে টুডে ইজ মাই বার্থডে, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, আমাদের কেক পাঠিয়ে দেবেন প্লিজ। নিলয় লিখেছেন যে মলয় শিলিগুড়ি থেকে যে মেইলটি পাঠিয়েছে ফার্স্ট মেইলটা আজকের, আমি ওর বন্ধু নিলয়, আমরা একসাথে হোস্টেলে থাকতাম, এখন আমার ছুটি চলছে। ওকে, সো আপনি তাহলে ঘটনাটা নিশ্চয়ই জানেন, বাহ একটা মানে একটা উইকনেস পাওয়া গেল সেই ঘটনার। আমাদের শিমুল লিখেছেন, রাসেল ভাই আপনার আমরা রাজশাহী থেকে, আমরা চার বন্ধু ফাহিম মুরসালিন শুভ আর আমি শিমুল রুমে লাইট অফ করে শুনছি। কাজল মোহাম্মদপুর থেকে লিখেছেন, ভাইয়া আমি আমার ওয়াইফ শুক্তিকে নিয়ে ভূত FM শুনছি, ওর খুব ভয় লাগছে। জনি আমাদের লিখেছেন, ভাইয়া আমি ফার্স্ট শুনছি, আমার খুব ভালো লাগছে। চিটাগং অক্সিজেন থেকে জিতু সৌরভ লিখেছেন, জুই তারা লিখেছেন যে রাসেল ভাই কেমন আছেন, আমরা তিনজন লাইট অফ করে ভূত FM শুনছি, ভূত FM সবচেয়ে বেশি ভালো উপায় হচ্ছে লাইট অফ করে হেডফোনে শোনা। জিয়া আমাদের লিখেছেন চিটাগং থেকে, খুব এনজয় করছি, এবং আমাদেরকে SMS করেছেন টিনু, তিনি হচ্ছেন আসলে ইন্ডিয়াতে থাকেন, তিনি আমাদেরকে SMSটা কারো মাধ্যমে পাঠিয়েছেন। তিনি লিখেছেন যে আমি অনেকদিন যাবত ভূত FM শুনছি বাট SMS করতে পারছি না, এবং বাট তিনি শুনছেন আমাদেরকে। মাসুদ পারভেজ আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, রাসেল ভাই আজ আমার এঙ্গেজমেন্ট হয়েছে, আচ্ছা আমি একটু আগে আপনাকে কংগ্রাচুলেট করছি। ইব্রাহিম আমাকে SMS করেছেন দাউদকান্দি থেকে, তিনি লিখেছেন আমার ওয়াইফ অ্যান্ড দুই শালক সবাই মিলে ভূত FM শুনছি, প্লিজ রিড দ্য SMS। আমি পড়ে ফেললাম, বাপ্পা আমাকে SMS করেছেন, রাসেল ভাই অনেক জমে উঠেছে এটা আমার একেবারেই, আমি বলেছি বারবার করে যে আমার বা মাসুমের এটা কৃতিত্ব না, এটা যারা সেখানে এই ঘটনা শেয়ার করেছেন তাদেরই কৃতিত্ব। আমাকে রাকিব SMS করেছেন ধানমন্ডি, আচ্ছা ধানমন্ডি ভূতের গলি থেকে, তিনি লিখেছেন যে দুই ফ্রেন্ড শুনছেন, দুজনেই খুব ভীতু, জানালার দিকে তাকাতে পারছেন না, ভাই ভাই একবার তাকান না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। আচ্ছা বাবু আমাদের SMS, আচ্ছা আমি রিকোয়েস্ট করছি যে না তাকান, তারা দেখবেন যে মাঝরাতে কেউ আপনাকে ইনসিস্ট করছে। বাবু আমাকে ধানমন্ডি থেকে লিখেছেন, জোস আই লাভ ভূত FM। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা SMS পাঠিয়েছেন, যারা SMS পাঠাতে চাচ্ছেন কিন্তু পাঠাতে পারেনি তাদেরকে বলি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT space। আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে, এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। ছোট ব্রেক নেব, নতুন অতিথিদের নিয়ে ফিরে আসছি, কোথাও যাবেন না, আরো দারুণ দারুণ সব ঘটনা এবং আরো কিছুক্ষণ পরেই মানে মাত্র কিছুক্ষণ পরেই আবারও আমরা ফিরে আসবো হাবিব ভাই এবং নতুন অতিথিদের নিয়ে। সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এসএইচওইউটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আনফর্চুনেটলি কেউ আজকের এপিসোডটি মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, এয়ারটেল এম রেডিওর সাহায্য নিয়ে আপনি আবারও এপিসোডটি শুনতে পারেন। আপনাকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং আপনার যে কোনো এয়ারটেল নাম্বার থেকে এটা মানে যদি যখন আপনি 4040 ডায়াল করে সিলেক্ট করবেন চ্যানেল 22 তখন দেখবেন যে একের পর এক এপিসোডগুলো আপনাকে অপশন দেওয়া হচ্ছে এবং আপনি যেটা মিস করেছেন বা যেটা আবারও শুনতে চান সেই এপিসোডটি আপনি চাইলেই সে তখন শুনে ফেলতে পারেন। নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কলার টিউন অ্যান্ড মাই টিউন। আপনি ভূত এফএম টিউনটা যদি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে কোড নাম্বারটা মনে রাখতে হবে, কোড নাম্বার ইজ 92125 অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং এস এম এস। মাত্র একটি এস এম এস পাঠালেই হয়ে যাবে। সেই এস এম এস পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে কোড নাম্বার হুইচ ইজ 92125 এবং পাঠিয়ে দিন 3123 নম্বরে। এই ছিল নিয়ম কানুন। বেশ কিছু এস এম এস চলে এসেছে, তার মধ্যে দেখতে পাচ্ছি যে অগ্নি ময়মনসিং থেকে এস এম এস করেছেন, মাইগ্রেনের পেনে ভুগছেন তারপরেও ভূত এফএম শুনছেন, স্টোরিগুলো তার অনেক বেশি ভালো লাগছে। আমার নেক্সট যে ঘটনাগুলো আমাদের কাছে রয়েছে সেই ঘটনাগুলো অনেক অনেক বেশি জোশ, সুতরাং স্টে টিউন। আমাকে আবির এক্সপ্রেস ধানমন্ডি থেকে লিখেছেন যে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দুজনে শুনছি এবং আমরা খুব ভয় পাই, খুব ভালো লাগছে ঘটনাগুলো। আর ইমু আমাকে যাত্রাবাড়ি থেকে লিখছেন ভাই আজকে গল্পগুলো শুনে আমার ভয় মনে ঢুকে গেছে আর ঘুম চলে গেছে, সুতরাং ঘুম আর আসবে না। আপনি মনে রাখবেন যে পৃথিবীতে দুই ধরনের মানুষ রাতে ঘুমায় না, এক হচ্ছে জ্ঞানী মানুষ আর দুই হচ্ছে ভীতু মানুষ। সুতরাং আপনি যদি রাতে আপনার যদি ঘুম না আসে, আপনি যদি জেগে থাকেন তাহলে আপনি হয় জ্ঞানী মানুষ নয় ভীতু মানুষ। আমি দেখতে পাচ্ছি যে আমাকে এস এম এস করেছেন মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে, সাকিব মৌ ইমু ফাহিম তারা চারজন মিলে শুনছেন আমাদেরকে, তুষার ইমাদুল ইসরায়েল রবিউল আওয়াল তারা সবাই। হাবিব ভাই আপনার স্টোরিগুলো খুব জটিল ছিল সেটা লিখেছেন রাজশাহী থেকে। ব্ল্যাক পাইরেটস আমাদের লিখেছেন যে আমি আর আমার গার্লফ্রেন্ড তারা ভূত এফএম শুনছেন, জাহিদ ড্রামা তিনি আমাদের এস এম এস করেছেন এবং তিনি আমাদের সাথে রয়েছেন। মিল্টন নরসিংদী থেকে নরসিংদী দাসপাড়া থেকে আমাদের এস এম এস করেছেন এবং আমাদের এস এম এস আপনি আমার পুরো এস এম এসটা পড়েন না কেন, আচ্ছা পুরো এস এম এসটা আরেকবার পাঠিয়ে দিন ভাই। আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সরাসরি ঘটনায় চলে যাবো, তবে তার আগে স্কেল আমাকে এস এম এস করেছিল, অনেকগুলো এস এম এস পাঠিয়ে লিখেছেন হাবিব অসম, ওকে আমি সেটা জানিয়ে দিলাম। আমাদেরকে সাব্বির খুলনা থেকে লিখেছেন হাবিব ভাই কি বাংলাদেশে মহাখালীতে আচ্ছা একবারও দেখেছেন, আচ্ছা বাংলাদেশে তিনি মহিলাকে একবারও দেখেছেন কিনা সেটা জিজ্ঞেস করেছেন আর কি। এই কোয়েশ্চেন সবাই আমরা এখন আবারও যাবো মিস্টার হাবিবের কাছে এবং বেশ কিছু কোয়েশ্চেন ছিল তার কাছে, সেই কোয়েশ্চেনগুলো নিশ্চয়ই আপনার মনে আছে হাবিব ভাই না?
জি মোটামুটি মনে আছে।
ওকে ফাইন, তাহলে প্রথম কোয়েশ্চেনটা ছিল মনে হয় এরকম যে মহিলা মারা গেলেন কিভাবে, সেটা আপনি জেনেছেন কিনা। সেকেন্ড কোশ্চেনটা ছিল এরকম যে আপনি বাংলাদেশে সেই মহিলাকে দেখেছেন কিনা।
ওয়েল মহিলা বেসিক্যালি মারা গেছেন, ওকে স্ট্যাব করা হয়েছিল, আটবার স্ট্যাব করা হয়েছে এটা পুলিশের রিপোর্ট অনুযায়ী, আর বাকি ডিটেলসটা আমি জানি না বেসিক্যালি।
আর আপনি দেশে তাকে?
না, দেশে ওনাকে কখনই দেখিনি আর দেশে আমার বেসিক্যালি কোনো প্রবলেম হয়নি এখন পর্যন্ত
আলহামদুলিল্লাহ। আমরা তাহলে পরবর্তী ঘটনা যাই।
আচ্ছা সেকেন্ড ঘটনা যেটা, এটা হচ্ছে তার সপ্তাহখানেক পর হঠাৎ একদিন রাতে ফিরছি, সেম টাইম 12:05 ট্রেন ধরে আসছি। তো ট্রেন থেকে নেমে রাস্তা ক্রস করলাম, তো কিছু দূরে লাইক 10-15 meters দূরে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছি, উনি দাঁড়িয়ে আছেন। তো দেখে আমি বেশ ভয় পেয়ে গেলাম। বেসিক্যালি ট্রেন তখন আর নাই, সো আমি ব্যাক করতে পারছি না, আর সামনে গেলে মহিলা, আমি ভাবতেছি যে আমি কি করবো। এরকম 15-20 মিনিট দাঁড়িয়ে থাকলাম যে দেখা যাক কি করা যায়, মুভ করেন না, উনি স্টিল দাঁড়িয়ে আছেন ওখানে। তো এন্ড অফ দ্য ডে আমি মানে কি করবো, সাহস জোগাড় করে আগে গেলাম। তো আগে যে জিজ্ঞেস করলাম যে মানে আগে যে কিছু জিজ্ঞেস করবো, এই মুহূর্তে উনি আমাকে জিজ্ঞেস করছেন যে তোমার কি কোনো প্রবলেম হচ্ছে। আমি বললাম যে হ্যাঁ আমার প্রবলেম হচ্ছে। বলো কি? আমি বললাম আপনি আমার প্রবলেম বেসিক্যালি, আর কোনো প্রবলেম না। তারপর সে আমাকে আবার জিজ্ঞেস করলো, না তোমার কি অন্য কোনো প্রবলেম হচ্ছে? আমি বললাম যে না বেসিক্যালি অন্য কোনো প্রবলেম হচ্ছে না। তারপর সে আমাকে স্পেসিফিকলি জিজ্ঞেস করলো যে তোমার বাসায় কি কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো এই প্রশ্ন করার পর আমার মনে পড়লো আমার কিছুদিন ধরে বাসায় একটা ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে আমার বাসার পাশে জাম গাছ ছিল, ওটার পাতা পড়তো সবসময়। তো বাসার চারপাশে সবসময় শুকনো পাতা থাকতো, তো রাতের বেলা প্রতিদিন রাতে কিছু একটা হাঁটতো এই পাতার উপর দিয়ে। তো আমি অনেক খেয়াল করে দেখছি জিনিসটা বিড়াল বা কুকুর এরকম কিছু না, স্টেপস গুলো একদম ক্লিয়ার, মানুষের পায়ের হাঁটার মতো, আর আওয়াজ দিলে থেমে যেত, কিছুক্ষণ পরে আবার স্টার্ট হতো। তো উনি উনাকে আমি বললাম যে হ্যাঁ আমার প্রবলেম আছে এরকম। তো উনি আমাকে বললেন যে তুমি একটা কাজ করো, তোমার মাকে কল দাও। তো আমি বললাম যে কেন কি? উনি বলল আবার বলো তুমি তোমার মাকে কল দাও। দেন উনি ওয়াক করে চলে গেলেন, বাসে ডান দিক দিয়ে চলে গেলেন। যাই হোক বাসে গেলাম, পরের দিন আমি মাকে কল করে বললাম যে আমার এরকম এরকম সমস্যা। তো মা আমাকে একটা সলিউশন দিলেন, উনি বললেন যে তুমি একটা জিনিস ট্রাই করো, চারকুল পরা এই জিনিসটাকে পেপারে প্রিন্ট করো বা কিছু একটা করো, লেখে পেরেক দিয়ে বাড়ির চার কোনায় লাগিয়ে দাও। তো আমি এটা ট্রাই করলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওটা করার পর থেকে বাসায় ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে।
আচ্ছা,
এরপর থেকে ওরকম হাঁটার আওয়াজ বা কোনো প্রবলেম হয়নি। এবং আমার মজার বিষয় হচ্ছে ওটা প্রবলেমটার পর থেকে আমার বাসার আশেপাশে মহিলাকে দেখা যায়নি, স্টেশন বা এর চেয়েও দূরে।
তারপর আপনি দেখেছেন,
তারপর দেখা যাচ্ছে মহিলার সাথে আমার ইন্টারাক্ট হয়েছে,
কিন্তু কখনোই আপনার কোনো প্রবলেম ক্রিয়েট করে
না, উনি কোনো প্রবলেম ক্রিয়েট করে না।
এই ছিল আপনার ঘটনা, রাইট? আর তো কোনো ঘটনা নেই আপাতত?
আপাতত
ওকে। সো আমরা এতক্ষণ ধরে হাবিব ভাইয়ের ঘটনা শুনলাম এবং হাবিব ভাই আমাদের ঘটনা বলছিলেন। আমরা অনেক SMS পেয়েছি আপনাদের কাছে, আমি শুনলাম যে আপনাদের প্রত্যেকেরই তার ঘটনা ভালো লেগেছে। আমরা পরবর্তী যে আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন তার কাছে যাব এবং তার কাছ থেকে আমরা তার ঘটনাগুলো শুনবো। আপনার নামটা একটু বলবেন প্লিজ।
থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে আশরাফুল আলম।
ওকে,
আশরাফ বলে সবাই ডাকে। তো আমি আমার ঘটনায় যেতে যাচ্ছি। আমার ঘটনাটা হচ্ছে অনেক ছোটকালের ঘটনা, তখন আমি অনেক ছোট। আমার বাবা মা বাবা সরকারি চাকরি করতেন, তখন সরকারি চাকরি তো ট্রান্সফার হয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয়। তেমনি ভাবে লাস্ট ট্রান্সফারটা হলো তখন রংপুরে। রংপুরে ট্রান্সফার হওয়ার পর আমরা ওখানে একটা যথারীতি সরকারি নিয়মে আমরা একটা বাসা পাই, যেটা কোয়ার্টার। তো কোয়ার্টারটা একটু জড়া জীর্ণ এরকম পুরাতন একটা কোয়ার্টার।
আচ্ছা,
তো ওখানে বাবা মা আর আমি, তখন আমরা যখন ফার্নিচার নিয়ে ওখানে আমরা ঢুকি, গোছাতে কিছুদিন সময় লাগে। তো একটা সময় যখন আমার মার কাছে ঘটনাটা শোনা, কিছুদিন যাওয়ার পর গোছগাছ যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর হঠাৎ করে মা প্রায়ই ওই বাসাটা, আমি বলে রাখি ওই বাসাটা দুটো রুম, তো দুটো রুমের মধ্যে একটা রুমে বেডরুম, সেই বেডরুমে আমরা তিনজন থাকি, বাবা মা এবং আমি। আমি তখন অনেক ছোট, তো পাশের বেডরুমটা খালি। তো এরকম কিছুদিন গেল, গোছগাছ আমাদের শেষ হয়ে গেছে। তো হঠাৎ একদিন মা ভোর গভীর রাতের দিকে আমার ঘুম ভেঙে যায় কোনো একটা শব্দে। মা বুঝতে পারে যে কেউ হেঁটে যাচ্ছে, এপাশ থেকে ওপাশ হেঁটে যাচ্ছে। মা বিছানা থেকেই তাকে দেখে যে এরকম কেউ আসলে হেঁটে যাচ্ছে কিনা, হেঁটে যাওয়ার কথা না, আমাদের তিনজনের পরে ওই বাসায় কেউ নাই। তো দেখে এরকম কেউ হেঁটে যাচ্ছে না, তারপর আবার সে ঘুমিয়ে যায়। গভীর রাতে আবার ঘুম ভেঙে যায়, আবার কিসের একটা শব্দ, জানালার শব্দ কিংবা কেউ হেঁটে যাচ্ছে খাটের পাশ দিয়ে এরকম শব্দ। এরকম করে রাত পার হয়ে যায়, কার সঙ্গে উনি শেয়ার করে না। তো কিছুদিন যাওয়ার পর মাঝে মাঝে এরকম কিছু একটা দেখতো, কিছুদিন পরে দেখতে দেখতে ভয়টা তার ভেতরে রাখলো যে এটা আসলে একটা ভীতিকর অবস্থা, এরকম কিছু না, নর্মাল কিছু না। যথারীতি আরেকদিন এরকম সে ঘুমিয়ে যায়। আমরা তিনজন বাবা অফিস থেকে আসে, খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে যায়, রাত গভীর হয়। তারপর আরেকদিন শব্দ পেল, সেটা তার একটু বিকট শব্দ। সেটা হচ্ছে ঠিক আমাদের বেডরুম থেকে একটু সামনে যেতেই একটা ডাইনিং স্পেসেস, তো ডাইনিং স্পেসে যে একটা ডাইনিং টেবিল, সেই টেবিলে আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাই ওইভাবেই প্লেট গ্লাস ওইভাবেই থাকে। তো কে যেন হঠাৎ করে সেই প্লেট গুলো গোছাচ্ছে।
আচ্ছা,
তারপর আবার শব্দ পেল যে জাগ থেকে পানি ঢালছে গ্লাসে, মা স্পষ্ট শুনতে পাচ্ছে। আমাদের বাসায় কিন্তু কোনো কাজের বুয়া ছিল না, তো মা লাফ দিয়ে উঠে উঠে একটু হেঁটে যে সুইচ দেয়, লাইট জ্বালায়, দেখে যে কেউ নাই, গ্লাস প্লেট আমরা যেভাবে ওখানে রেখেছিলাম, মা যেভাবে রেখেছিল ঠিক সেভাবে আছে,
কেউ নড়ায় নাই বা কোনো কিছু নড়েনি,
কোনো কিছু নড়েনি, ঠিক ওইভাবে আছে।
আচ্ছা,
তো এটা এটা এই ব্যাপারটা দেখে মা ভয় পেয়ে যায়, আরো বেশি ভয় পেয়ে যায়, একটা বিশাল একটা কিছু এখানে আছে, কিংবা বাড়িটা একটু ভীতকর অবস্থা বুঝতে পারে ডে বাই ডে। তো বাবার সাথে শেয়ার করে, বাবা বলে যে না ওরকম কিছু না। তারপরে এরকম আরো কিছুদিন গেল, আরেকদিন ঠিক একই রকম গভীর রাত, তখন মা আবার হঠাৎ করে ঘুম ভেঙে যায় আরেকটা শব্দে। সেটা হচ্ছে বুঝতে পারছে যে কোথায় যেন পানি পড়ছে, তো মা বিছানা থেকে তাকিয়ে দেখে যে পানির শব্দটা কোনো বেসিনে কিংবা কোথাও কিনা। তো বিছানা থেকে যে উঠে যখন বসে, শব্দটা পানি গড়াতে গড়াতে শব্দটা বেড়ে গিয়ে এমন হলো যে মা বুঝতে পারলো যে ওই বাথরুমে কেউ কাপড় কাচতেছে। তো কাপড় কাচার শব্দটা আমি আবার বলে নিচ্ছি, আমাদের কোনো বুয়া ছিল না, কাপড় কাচার শব্দটা এত বেশি বাড়তে থাকলো মনে হচ্ছে যে অনেকগুলো কাপড় সে কাচ্ছে। মা ওই দিন সত্যি সত্যি প্রচন্ড ভয় পেয়ে গেছিল। তারপর বাবাকে ডাকবি কিনা সে বুঝতে পারছিল না, এদিক সেদিক তাকাচ্ছিল। তারপর কিছুক্ষণ পর বাবাকে ডাকলো, এই জন্য ডাকলো যে সে একা এখন আর যেতে পারছে না, একটা সময় একা গিয়ে দেখেছে বাট এখন যেতে পারছে না। যখন বাবাকে ডাকলো, বাবা বলল কি হয়েছে তোমার, প্রতিদিন কি হয়, আমি তো কিছু দেখতে পারি না, আমার সাথে আসো, আমার মনে হচ্ছে কেউ যেন কাপড় কাচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না? বাবা বলল না আমি তো শুনতে পাচ্ছি না, ঠিক আছে চলো যাই। তখন সে বাথরুমের কাছে যেয়ে অনেক ভয়ে যেতে চাচ্ছে, তখন সেই ডাইনিং টেবিলের পাশে যে একটা হোঁচট খেয়ে যায় মা, হোঁচট খেয়ে ওটা একটা আরেকটু ভয় তার ভিতরে কাজ করে, সে মানে কিছু একটা মধ্যে সে আটকে গেল এরকম একটা অবস্থা। কিন্তু দেখা গেল যে না, সে চেয়ার ছিল, চেয়ারের মধ্যে সে আটকে যায় পাটা, ভীতিকর অবস্থা দেখে। তারপর আস্তে আস্তে সেই বাথরুমটার কাছে গিয়ে সুইচ জ্বালালো, আমার বাবা সুইচ জ্বালালো, দরজা খুলে দেখে যে ভিতরে একদম মানে একদম শুকনো ড্রাই, পানি নাই, সেই আমাদের বিকালে ইউজ হয়েছে পানি, তারপরে আর ইউজ হয়নি, পুরোটা শুকনো, কোনো কাপড় কিছু নাই, কল নাই, পানি পানি পড়ছে না, কিছু পড়ছে না। এটা হচ্ছে আরেকদিন একদিনের ঘটনা, এরকম চলতে থাকলো। কিছুদিন পর ঠিক মা আবার রাতে টয়লেটে যাবে, এরকম টয়লেটে গিয়েছে, টয়লেট থেকে যখন ফিরবে তখন ঠিক যে আমরা বেডটা যেখানে ছিল বেডের পাশে একটা জানালা, বেডের পাশের জানালার দিকে হঠাৎ করে তার চোখ যায়। তখন ওই জানালার পাশে একটা কামরাঙ্গা গাছ, যেটা অনেক পুরাতন এবং অনেক বড় একটা কামরাঙ্গা গাছ, হিউজ কামরাঙ্গা হয়, প্রচুর কামরাঙ্গা হয়, তো ওর পাশ দিয়ে, জানালার পাশ দিয়ে কামরাঙ্গা গাছের সামনে দিয়ে যে একটা সাদা কি যেন হেঁটে চলে গেল, জানালার একটা পোর্শন তার বডিতে লেগে ঠাস করে লেগে গেল জানালাটা একটা বিকট শব্দে। তখন মা ওখানে চিৎকার দিয়ে ওঠে, চিৎকার দিয়ে ওঠে, প্রচন্ড রকম সে ভয় পায়, ভয় পেয়ে বাবাকে ডাক দিয়ে তুলে যে দেখো কি কে যেন দিক দিয়ে গেল, হেঁটে গেল। তো তারপর সে মানে তার অবস্থা এরকম হয়েছে যে হার্টবিট বেড়ে গেল, একটা মানে অস্বস্তিকর অবস্থা, সে মানে অজ্ঞান হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তারপর মাথায় পানি টানি দিয়ে ওই দিন মোটামুটি সুস্থ করে তারা রাতে না ঘুমিয়ে কাটায়, তাই ছোট আমি তেমন কিছু বুঝতে পারিনি তখন। তারপর আরেকদিন দেখতে পেল সেই কামরাঙ্গা গাছে কে যেন উঠছে, সাদা, সেই সেম কালার, সেম ফিগার হাইট কামরাঙ্গা গাছে কে যেন উঠছে। উঠে তখনও মা ভাবছে যে হয়তো বা কেউ কামরাঙা গাছে কামরাঙা নিয়ে রাতে চুরি করে সকালে
এরকম
একটা কিছু, কিংবা আগের রেফারেন্স গুলো ভাবছে যে ওই ওরকম একটা ভূত কিংবা এরকম একটা কিছু কিনা, দুইটা ভাবনার ভিতরে যখন এরকম চিন্তা করছে তখন সে ব্যাপারটা ওদিন রাত্রে গড়ায় গেল। পাশের বাসা সেম আরেকজন আমার বাবার কলিগ, সেও পাশের একটা কোয়ার্টারে থাকতেন, ওনাদের সাথে শেয়ার করার পর উনিও ব্যাপারটা বলল যে আমরা এরকম মাঝে মাঝে এরকম একটা কিছু দেখি, যা সাদা এরকম একটা কিছু ওঠে কামরাঙ্গা পাড়ে এরকম। তো যখন আমার মা ব্যাপারটা শেয়ার করলো ওনার আরো ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। তারপরে কি করবে না ভেবে পেয়ে একটা সময় ওনারা চিন্তা করলো চোর কিংবা ওরকম একটা ভয়ানক কিছু যেতেই হোক আমরা একটু সরকারি ভাবে আইনের আশ্রয়ে যেতে পারি কিনা, প্রশাসনিক কোন সহযোগিতা পেতে পারি কিনা। তখন যথারীতি পুলিশের কাছে ব্যাপারটা জানানো হলো, আমাদের এক পরিচিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ওনার মাধ্যমে আমাদেরকে পুলিশি হেল্প দেওয়া হলো, সাদের রাতে পুলিশ ডিউটি দিবে। তো ওরকম আরেকদিন আরেক ঘটনা, রাতে পুলিশ উপরে পাহারা দিচ্ছে, আমরা নিচে, আমি তো ঘুমিয়ে গেছি, বাবা মা হয়তো ঘুমায় নাই। তো রাত যখন গভীর হয়ে আসতেছে তখন পুলিশ হঠাৎ করে যখন একটু ঘুম ঘুম চোখে তন্দ্রা ভাব, হঠাৎ করে আবার চতুর্দিক থেকে ঢিল আসতেছে পুলিশের ছাদের উপরে, তারপরে আমাদের জানালায় প্রচন্ড শব্দ, মানে আমি যতটুকু শুনেছি যে প্রায় বড় বড় ইট এরকম শব্দ হচ্ছে। তো পুলিশ যখন ভয় পেয়ে বসে পড়ে চেষ্টা করে যে ঢিলগুলো কোত্থেকে আসতেছে কিংবা কোন দিক থেকে কোথায় পড়ছে, তাকিয়ে দেখে কোথাও কোনো ঢিল নেই, ছাদের ভিতরে
কোনো জায়গায় কোনো ঢিল নেই।
তখন পুলিশও প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায়, কারণ সেও তো মানুষ, প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায় যখন পুলিশ নিচের দিকে নামতে থাকে কিংবা ভয়ে চলে আসার একটা চিন্তা ভাবনা করে। তখন হঠাৎ করে মানে সে দেখতে পায়, পুলিশ দেখতে পায় যে ঠিক আমাদের মার বর্ণনার যে এক আকৃতি সাদা পোশাক ধারে এক সে মেয়ে কিংবা মহিলা যাই হোক, সে সমস্ত বাড়িটার চতুর্দিকে ঘুরতেছে ফ্লোটিং, সে ঘোড়ার বারান্দা থাকলে কিংবা মাটি থাকলে যেভাবে ঘোরে ঠিক সেভাবে হেঁটে হেঁটে সমস্ত বাড়ি সে ঘুরতেছে। এটা যখন দেখছে তখন পুলিশ ঠিক থাকতে পারে না, সে বেড়ে চলে আসছে। তারপরে এইভাবে গেল, আমাদের সাথে ভিতরে শেয়ার করলো, আমরাও ঘুমাতে পারলাম না। ওইভাবে আমরা পুলিশ সহ সারা রাত ওখানেই কাটিয়ে দিলাম, আমরা বোম্মা ওভাবেই ছিল। তো তারপরে পরের দিন গল্প এরকম, আমরা পাশের বাসা আরো দু একজন নিয়ে যখন গল্প করলো ব্যাপারটা আসলে কি, তখন একটা পক্ষ থেকে কথা আসলো যে এটা আসলে আমরা একটা ভালো হুজুরকে দিয়ে কিছু করানো যায় কিনা কথা বলে দেখা যাক। তখন যথারীতি সবাই আমরা আমাদের বাবা মা এবং আশেপাশে হুজুরের সাথে দেখা করলো, ওনারা বাসায় এসে আমার যতটুকু শুনেছি কিছু মাটি এবং ছোট ছোট কিছু মাটি কি বলে এটাকে ঠিলা কিংবা এই যে
ঢিলা টাইপ
কিংবা যেটা আমাদের পাত্র পানীয় থাকে এরকম
মাটির পাত্র
তো ওরকম তিনটা নিয়ে আসলো। তারপর কিছু ঝাড়ফুঁক অনেক দোয়া কালাম এরকম করে তার ওর ভিতরে মাটির ঢিলা দিয়ে ভরে গর্ত করে অনেক দূরে ওটাকে ঢুকিয়ে রাখলো। এইটুকু হচ্ছে ঘটনা। এই এটা হওয়ার পর থেকে ওই বাসায় আমরা যতদিন ছিলাম তারপরে এই ধরনের কোনো ঘটনার ঘটেনি।
আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাছে বেশ কিছু SMS আছে, আমরা SMS কিছু কিছু পড়ে ফেলতে চাই। আমাদেরকে তারেক SMS করছেন যে রাসেল ভাই, আমি আর আমার বোন জ্যোতি একসাথে ভূত FM শুনছি, খুব ভয় লাগছে। মন্টি আমাদের SMS করেছেন এবং SMS করে বলেছেন যে আমি আমার ভাগিনা অমলান এবং ভাতিজা নাবিল সবাই মিলে ভূত লাইট অফ করে মশার কামড় খেয়ে অনেক কষ্টে ভূত FM শুনছি, এত কষ্ট করে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পলিস সাইফ আমাদের লিখেছেন জিগাতলা থেকে, এবং তিনি লিখেছেন, রাসেল ভাই, আমি একটি রুমে শুয়ে ভূত এফ এম শুনছি, এবং একা একটি রুমে তিনি শুয়ে ভূত এফ এম শুনছেন, তার অনেক ভয় লাগছে এবং তার শরীর কাঁপছে, প্লিজ আমাকে সাহস দিন, আপনাকে সাহস দেয়া হলো এখন, মানে আমি আপনাকে সাহস দিলাম, কিন্তু তাতে কি, আমার মনে হয় যে ঘটনা যদি এরকম চলতে থাকে তাহলে আপনার ভয় লাগবেই, বাট ভয় পাওয়ার কিছু নেই, এটাও বলার জন্যই বললাম। রাসেল ভাইয়া, ভূত এফ এম শুনে মনে হচ্ছে আমার আশেপাশে কেউ আছে, আপনার মনে হচ্ছে, এখনো শিওর না, আপনি ভালোভাবে থাকেন, আপনার মনে হয় আপনি কিছুক্ষণের মধ্যে আপনি নিশ্চিত হয়ে যাবেন। আমাকে বর্ষা এসএমএস করেছেন যে রাসেল ভাই আজকে স্টোরিগুলো অনেক ভয়ঙ্কর, প্রথমে লাইট বন্ধ করে শুনছিলাম বাট এখন আর সাহস পাচ্ছি না। আমার কাছে কিন্তু আজকের ঘটনাগুলো অনেক বেশি ভালো লাগছে, মানে স্পেশালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমাকে রেজবা এসএমএস করেছেন, তার কাছেও আজকের ঘটনাগুলো দারুণ লাগছে। জাফর উত্তরা থেকে লিখেছেন যে আজকের ঘটনাগুলো তার কাছে অতটা ভালো লাগে নাই। আমাদেরকে মঞ্জুর ইলাহি এসএমএস করেছেন, আচ্ছা মানে আমি বলেছি যে কিছু কিছু মানুষ আছেন তারা প্রচন্ড মানে এখানে মানে জ্ঞানী, এবং তারা সবসময় ভূত এফ এম শোনেন ঠিক আনন্দ পাওয়ার জন্য নয়, একটু মানে কোন জায়গায় ভুল ধরা যায় বা কিভাবে এই গল্পগুলোর মধ্যে থেকে খুব বের করা যায়, সেই জন্য সেটা অনেকে খুব মানে নিজেদের এরকম করে খুব ধরে নিজেরা মানে প্রচন্ড রকমের আনন্দ লাভ করেন। তো আমরা সেই আনন্দ থেকে আপনাদের বঞ্চিত করতে চাই না, আপনারা আপনাদের মতন আনন্দ পেতে থাকুন, আনন্দ পাচ্ছেন এটাই সবচেয়ে বড় কথা। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে লিখেছেন যে আমি কেমন আছি, আমি সবসময় ভালো আছি এবং সবসময় ভালোর দলে, এবং তিনি আমাদেরকে অনেকগুলো এসএমএস করেছেন এবং তিনি জানিয়েছেন যে তার ভূত এফএম অনেক ভালো লাগে। আমাদেরকে হিমু এসএমএস করেছেন, আমাদের ছোট্ট ব্রেক নেব এবং তারপরে ফিরে আসবো আবারও নতুন ঘটনা নিয়ে, বাট কোনো গানে টানে যাচ্ছি না, আমরা একদম ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে আসছি। সব কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি
এফএম, হন্টেড বাই এয়ারটেল।
সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল, ঘড়িতে সময় রাত 1:29, আমরা একটার পর একটা ঘটনা শুনছি। আপনারা অনেকেই আজকের ঘটনাগুলোর প্রশংসা করছেন, স্পেশালি আমিও বলেছি যে আমারও এই ঘটনাগুলো অনেক বেশি ভালো লেগেছে। আসলে তখনই ভূত এফ এম জমে ওঠে যখন আপনাদের কাছ থেকে ভালো ভালো ঘটনা আমরা পেয়ে থাকি। তো আমার একটাই রিকোয়েস্ট যে আপনার জীবনে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আপনি আসতে না পারেন অ্যাটলিস্ট আমাদের পাঠিয়ে দিন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম ফুর্তি.fm, which is bhottfm@radioforti.fm। যারা দেশের বাইরে আছেন তারা ইচ্ছা করলে আমাদেরকে পুরো ঘটনাটি রেকর্ড করে আমাদের অডিও ফাইলটি পাঠিয়ে দিতে পারেন। এখন তো খুব সহজ, আপনি আপনার মোবাইল থেকে আপনি রেকর্ডটা করে আমাদের পাঠিয়ে দিতে পারেন। এনিওয়েজ, আমরা আরো কিছু এসএমএস পেয়েছি। উর্মি আমাদের এসএমএস করেছেন নাটোর থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন উপল শান্তিনগর থেকে, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি বাবু, বাহাদুর, রুখু, মাহবুব, মিন্টু, সুমন, গাবতলি থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে, নামটা লেখেননি তিনি আমাদেরকে। এছাড়াও সালেহ আকরাম কাজীপাড়া থেকে এসএমএস করেছেন, মিনহাজ আমাদের এসএমএস করেছেন, আমাদের এসএমএস করেছেন শাউন মিরপুর থেকে, আমাদেরকে এসএমএস করেছেন, আচ্ছা আমাদেরকে এসএমএস করেছেন মুমু গাজীপুর থেকে, এবং তিনি এবং তার হাজবেন্ড প্রণয় অন্ধকার ঘরে ভূত এফ এম শুনছেন। শারমিন খুলনা থেকে এসএমএস করেছেন, তার কাছে জোস লাগছে। দিবা মিরপুর থেকে এসএমএস করেছেন, আচ্ছা ব্যাক বয় খুব মজার একটা কথা বলছেন যে আই এম ক্রেজি ফ্যান অব ভূত এফ এম। এছাড়াও হৃদয় আমাদেরকে কেরানীগঞ্জ থেকে এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন ভূত এফ এম ইজ মাই রিয়েল ওয়াইফ। ওকে, আপনি কি ম্যারিড নাকি সেটা আগে জানা দরকার। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন মুকুল, রাজু, সুজন, তপন, স্মাইল খুলনা থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে জামালপুর থেকে রাসেল এবং আলিমুদ্দি আমাদের এসএমএস করেছেন। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাবো, এবং আমাদের সাথে আরও একজন নতুন গেস্ট এই মাত্র জয়েন করলেন, তার কাছে আমরা শুনব তার ঘটনা। আপনার নামটা একটু বলবেন।
ধন্যবাদ রাসেল ভাই, আমি আওয়ার নাম সোহেল, আমার ডাক নাম সোহেল আর কি।
ওকে, আপনি এসছেন কোথা থেকে?
আমি আজিমপুর থেকে আসছি।
আমি বেসিক্যালি
রাত্রে খুব জেগে থাকি আর কি, রাত্রে জেগে কম্পিউটারে আমার কিছু কাজ থাকে বা অনলাইনে কিছু কাজ করি। তো বেসিক্যালি সেদিনও নর্মাল ডের মতো আমি কাজ করছিলাম বসে, তো হঠাৎ করে রাতে কারেন্ট চলে গেছে আর কি আমাদের বাসায়, নর্মাল একটা ব্যাপার। তারপরে আমি গরম ছিল খুব সেদিন, আমি বেসিক্যালি নর্মালি গোসল করতে গেছি বাসায়, আমার আমার টয়লেটে আমি গেছি গোসল করতে। যখন আমি গোসল করতে গোসল করে চলে আসলাম, যখন আমি চলে আসছি তখন খুব মানে নর্মাল একটা ব্যাপার, যেন আমি গোসল করে নর্মালি গোসল করে আমার শরীরে যে পানিটা যেটা থাকে সেটা আমি মুছি না, মানে ওরকম থাকে কিছু বার শুকিয়ে যায় আর কি। দেন কি হলো, মানে যখন আমি চলে আসলাম বের হয়ে আসলাম, তখন হঠাৎ আমি দেখি যে আমার চেস আমার বুকের উপরে বেশ কিছু কাদা মাটি লেগে আছে।
আপনি গোসল করে আসার পরে?
আমি গোসল করে আসার পরে, যেটা মানে ইম্পসিবল একটা ব্যাপার। আমি মানে অনেকক্ষণ ধরে শাওয়ারটা নিচ্ছি আর কি, তো আমি যখন বের হয়ে আসলাম তখন যখন দেখলাম জিনিসটা,
এবার আপনি আমি যেটা বলছেন শুকনো কাদা,
জি অনেকটা শুকনো কাদা, অনেকটা শুকনো কাদা যেটা আর কি আপনার লেগে থাকে যেরকম আর কি, লেগে থাকে যেরকম ওরকম একটা ব্যাপার। আমি নর্মালি আমার টাওয়াল দিয়ে আমি এটা সরানোর চেষ্টা করছি, মোছার চেষ্টা করছি, সেটা যাচ্ছিল না আর কি, বেশ অনেকগুলো ছিল পরিমাণে, যেহেতু যাচ্ছিল না আমি তখন আমি আমার হাতের সাহায্য নেই, আমার নখ দিয়ে আমি সেটা পরে তুলতে বাধ্য হয়েছি
খুঁটিয়ে
খুঁটিয়ে। এবং যখন খুঁটাচ্ছিলাম তখন মানে হৃদয় তখন ব্যথা লাগতেছিল,
এত শক্ত ছিল,
এত শক্ত ছিল জিনিসটা, লেগেছিল আর কি মানে লোমের সাথে, ঠিক আছে লোমের সাথে লেগেছে এরকম একটা ব্যাপার আর কি। আমি দেন আবার গোসল করতে যাই জিনিসটা ফ্রেশ হওয়ার জন্য, যখন আমি যখন আমি শাওয়ার নিতেছি তখন আমি যখন গোসল করতেছি তখন জিনিসটা মাথায় আমার কাজ করতেছে বা জিনিসটার চেহারাটা আমার খুব মানে ভেসে আসতেছে যে এটা কি হইলো আমার সাথে, মানে এটা মানে আমার কোনো উত্তর বা এটার পিছনে কি কার রিজন থাকতে পারে আমি বুঝতে পারতেছিলাম না তখন, মানে এরকম কোনো সিচুয়েশন আমি জীবনে পড়িনি, মানে খুব অদ্ভুত একটা উইয়ার্ড একটা ব্যাপার যেটা আমি মানে তখন গোসল করতে করতে চিন্তা করতেছিলাম। যখন আমি বের হয়ে আসলাম, বের হয়ে এসে মানে আমি কম্পিউটার টার্ন অফ করে দিলাম, আমার যাবতীয় যা কাজ আছে সব হ্যাং হয়ে গেছে, রীতিমতো আমি হ্যাং হয়ে গেছি জিনিসটাতে, আমি স্টিল আমি শকড, মানে আমি বলতে এখন ভয় পাইতেছি আসলে জিনিসটা খুবই একটা উইয়ার্ড একটা ব্যাপার যেটা বুঝতেই পারতেছেন। একটা নর্মাল নর্মাল রুটিন লাইফে যদি এরকম একটা ব্রেক এসে পড়ে, একটা যদি প্যারানর্মাল একটা থিংস হয়ে যায়, তো এটা নট সো লাইকলি নাও একটা ব্যাপার আসলে।
ট্রু,
তো তখন আমি যখন চলে আসলাম তখন আমি আমার কম্পিউটার টার্ন অফ করে দিচ্ছি, আমার যাবতীয় টুকটাক যেটা ছোটোমোটো কাজ আছে সেগুলো সব বন্ধ করে আমি বসে রয়েছি, বসে আমাদের চিন্তা করতেছি বিষয়টা। যেহেতু আমি রাত খুব অনেক রাত পর্যন্ত জেগে থাকি, সেহেতু আমার কাছে মানে জেগে থাকা খুব একটা নতুন কিছু না আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি বসে রয়েছি চিন্তা করতেছি, তখন আমার সাথে বিশ্বাস করবেন না কিছুই ঘটেনি, মানে জাস্ট ওই ঘট অতটুকুই, ওটার উত্তর আমি খোঁজার চেষ্টা করতেছি, মানে আমার সারাদিনের রিভিউ করতেছি আমি চিন্তাগুলি বা পরের দিনে বা এক সপ্তাহ এক দিনের জন্য রিভিউ করতেছি, চিন্তা করতেছি যে কি কি ব্যাপারটা কি। বিশ্বাস করেন আমার মাথায় কিছুই আসেনি তখন, জাস্ট ওই 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 জিনিসটা চিত্রটা আমার মানে চোখে ভাসতেছিল। তখন আমি ঘুমাই না, আর আমার ঘুম আর আসে না চোখে একদমই না। আস্তে আস্তে সকাল হলো, ভোর হয়ে গেছে, ভোর হয়ে যাওয়ার পরে ন্যাচারালি মানে খুব ক্লান্তি যখন চলে আসছে তখন আমি ঘুমিয়ে পড়ছি, মানে তখন আমার কাছে ওয়ে ছিল না চিন্তা করার, এটার থেকে বের হওয়ার আমার কোনো রাস্তা পাচ্ছিলাম না। আমি যখন আমি ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে যাওয়ার অনেকক্ষণ পরে মানে ঘুম শেষ ভেঙে গেছে, ঘুমের মধ্যেও মানে আমি বলবো না যে ঘুমের মধ্যে আমার চিন্তাটা আসে নাই, সাধারণ একটা মানুষের ঘুমের মধ্যে চিন্তা আসে এরকম অনেক ধরনের, ওটাই 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 ছিল মাথায় যে কি হলো লাস্ট নাইট আমার সাথে কি হয়ে গেল। আমি বেসিক্যালি নর্মালি ভাবে উঠলাম, মানে ঘুমটা ভাঙলো, ঘুমটা ভাঙার পরে আমি ফ্রেশ হলাম একটু, ফ্রেশ হওয়ার পরে ড্রয়িং রুমে গেলাম, ড্রয়িং রুমে যাওয়ার পরে ড্রয়িং রুমে বেশ বসলাম আমি গিয়ে, বিলিভ মি অর নট মানে আমার সাথে এখন মানে জিনিসটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, কারণ আমি যখন যে ঘটনাটা যখন আমার যখন হয়েছে, যখন আমি যখন জিনিসটা দেখছি তখন আমার খুব রাগ হতেছিল, খুব রাগ হয়েছে যে কেন হইলো আমার সাথে এটা জিনিসটা, বা কোথেকে আসলো খুব প্রচন্ড একটা রাগের মুহূর্ত ছিল সেটা আমার জন্য। তখন আমি চিন্তা করিনি যে আমার ভয় পাওয়া দরকার বা ভয় জিনিসটা কিন্তু আমার অনুভূতিতে আসেনি। যখন আমি পরের দিন যখন ঘুমের থেকে উঠি, আমি আমি একটু বলে নেই, জিনিসটা আমার সাথে হয় রাত চারটা হবে তখন,
ওকে
রাত চারটা হবে, এবং আমি পরদিন প্রায় দুটো আড়াইটার দিকে আমি ঘুমটা ভাঙে আমার, মানে ক্লান্তিটা সকালে যখন চলে আসে প্রচন্ড হবে, তারপর ঘুমিয়ে পড়ি, তারপর আমার ঘুমটা ভেঙে যায়, মানে দুপুরে ঘুমটা ভেঙে যায়। আমার ঘুমানোর ইচ্ছা ছিল, ঘুমাতে পারিনি, মানে এই চিন্তাটার কারণে ঘুমাতে পারিনি আমি আর।
আচ্ছা, আমরা তারপর যাই।
হ্যাঁ, দেন যখন আমি ড্রয়িং রুমে ছিলাম, যেটা মানে সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার আমার জন্য, আমার লাইফে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, বা আদৌ আমার সামনে হবে নাকি আমি জানি না, তো আমি বসে আছি, নর্মালি বসে আছি, দ্য থিংস বিগেন নাও, জিনিসটা তখনই শুরু হয়। আমার পিছন থেকে এমন একটা প্রেশার আমাকে দেওয়া শুরু হয়েছে, যেটা মানে অদৃশ্য প্রেশার, যেটা প্রেশার মানে আমি বলছি যেমন আপনাকে, যেমন কোনো বেলুন যদি আপনাকে প্রেশার দেয়, একটা মানে বেলুনের মতো পাতলা একটা জিনিস যদি একটা মানুষের শরীরে যদি প্রেশার দিতে থাকে, যেন একটা সময় সেটা ভিতরের দিকে ঢুকতে থাকবে, ওরকম জিনিসটা আমার ভিতরে ঢুকেই যায়। যখন ঢুকতে থাকে, তখন ঢুকতে একটা পর্যায়ে আমার কাছে খুব খারাপ লাগতেছে, কারণ আমার পুরো শরীরটা ভাইব্রেট করছে, পুরো শরীরটা কাঁপতেছে আমার, মানে জিনিসটা যখন যতই বেশি আমার উপরে আসতেছে, জিনিসটা আমার অত বেশি মানে আমার শরীরটা কাঁপতেছে, কাঁপতে কাঁপতে মানে মানে ভিতরটা কাঁপতেছে আমার ভিতর, মানে আমি মনে করছি আমার বডি কাঁপতেছে, আসলে আমার ভিতরটা কাঁপতেছিল আসলে, যেটা সত্যি কথা। তখন আমি আমার রুমে চলে যাই, রুমে গিয়ে আমি মানে রুমের দরজাটা আমি লাগাইতে পারিনি, মানে মাঝামাঝি পর্যন্ত যখন গেছি রুমের, তখন আমি হ্যাং হয়ে গেছি, মানে জিনিসটা সম্পূর্ণ নিয়ে নিছে আমাকে, সম্পূর্ণ মানে আমি মানে স্টিল হয়ে গেছি, স্টিল হয়ে দাঁড়ায় গেছি। দাঁড়ায় যাওয়ার পরে মানে দেন তারপরে কি হয়েছে সেটা আমি বলতে পারতেছি না, প্রায় 10 থেকে 15 মিনিট পরে যখন আমি একটু ইজি ফিল করি, যখন একটু ইজি ফিল করতেছি 10 থেকে 15 মিনিট আগে, তখন আমি যেটা অনুভব করলাম, যেটা মানে দেখতেছি, আমি আমার নিজেকে দেখতেছি, তখন আমার টোটাল শরীরটা ঘামে ভিজা, আমার হাতের লোমগুলো বা আমার শরীরটা মানে কেমন ছোট হয়ে গেছে, আমার সে ফিল হইতেছে এরকম ছোট হয়ে গেছে, আমার চোখের নিচে কালো হয়ে গেছে, আমার চেহারা প্রায় আকৃতি প্রায় চেঞ্জ হয়ে গেছে, যেরকম আমি সেরকম আমার কাছে লাগতেছিল না যে আমি আসলে আমি, এরকম একটা ব্যাপার মানে ইনসিডেন্টটা হয়েছে আমার সাথে। দেন তারপরে যখন আমি ওখান থেকে বের হইলাম, বের হয়ে খুব কষ্ট করে আমি ড্রয়িং রুমে আমি আসি, ড্রয়িং রুমে আসার পরে যখন আমি জিনিসটা শেয়ার করে বাসার মানুষের সাথে যখন আমি শেয়ার করলাম, শেয়ার করার পরে তখন রীতিমতো মানে অনেকক্ষণ আমার সাথে জিনিসটা মানে প্রায় জোক টাইপের বা মজা টাইপের মতো করতেছে, যখন আমাকে টাচ করলো বা আমার জিনিসকে যখন দেখলো বা আমার চেহারা যখন ফেসটা যখন দেখতে গেছে, না আমি নট জোকিং, আমি মজা করছি না, তখন তারা বুঝতে পারছে যে হ্যাঁ, সামথিং ইজ রং উইথ মি।
এবং আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে পরবর্তীতে এই ঘটনার জন্য আপনার তো অনেক জ্বর এসেছিল, এবং আপনি অনেক সমস্যার কথা বললেন, আপনার তো ঘটনা এই পর্যন্তই ছিল, এবং তারপরে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই ঘটনাটা মানে যে ঘটেছে সেই জন্য এই সমাধানের জন্য কারো কাছে গিয়েছিলেন কিন্তু কিনা আপনি কারো কাছে যাননি এবং কারো কাছে শেয়ারও করেন নাই, আজকে মনে হয় প্রথম সবার সাথে
আমি এটা, হ্যাঁ আমার এই জিনিসটা এখানে প্রথম শেয়ার করছি,
প্রথম শেয়ার করছেন, এবং আপনি কথা বলার সময় প্রচন্ড ভয় পাচ্ছিলেন, বাট আমি চাই যে আপনার জীবনে এরকম খারাপ কিছু না ঘটুক আপনি, এবং ইনশাল্লাহ, এবং আপনি তো বলেছেন যে আগেও কখনো এরকম ধরনের কোন ঘটনা
না আমার সাথে কোনো ঘটেনি,
এটাই প্রথম,
যেটা প্রথম,
আশা করছি যে এটাই শেষ ঘটুক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য,
আপনাকে অনেক ধন্যবাদ।
ওকে, আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তারা কিছু SMS পড়বো। তানিশা আমাদের SMS করেছেন, ডিয়ার রাসেল ভাই, দ্য স্টোরি অফ আশরাফ ভাই ইজ ট্রু, এবং তিনি বলেছেন যে তারও বাসায় এরকম ঘটনা ঘটে, এবং ডিফারেন্সটা হচ্ছে এই যে স্টিল তাদের বাসায় এরকম ঘটনা ঘটছে, বাট আপনাদেরটা বন্ধ হয়ে গেছে। আমাকে নাসির ইউনিভার্সিটি অব রাজশাহী থেকে SMS করেছেন, ভূত FM শুনে মনে হচ্ছে খাটের নিচে কেউ লুকিয়ে আছে, ভয় লাগছে। ঐশী লিখেছেন যে আমার সাথে আমার কাজিন নাফি, মমু, তারপরে মৌশি মৌলি সবাই মিলে তারা বাড়িতে বাড়িতে এবং বিয়ের সব ঝামেলা শেষ করে ভূত এফএম শুনছেন। বা এত কিশোর মাঝখানেও ভূত এফএম আছে জেনে খুব ভালো লাগলো। আমাদেরকে শাহরিয়া এসএমএস করেছেন এবং আমাকে থ্যাঙ্কস দিয়েছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদেরকে মিতু এসএমএস করেছেন খুলনা থেকে এবং তিনি বলছেন আজকের ভূত এফএম রিয়েলি খুব ভালো লাগছে এবং তিনি তার মা সবাই একসাথে ভূত এফএম শুনছেন। আমাকে এছাড়াও এসএমএস করেছেন ফাইনালি আচ্ছা ফাইনালি আমাদেরকে এসএমএস করেছেন প্রপার্টিজ, ফাইনালি প্রপার্টিজ আকরাম তারা এসএমএস করেছেন এবং আজকের ঘটনাগুলো অনেক ভালো লেগেছে তাদের কাছে। আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি আবির এবং সোয়াদ মিরপুর থেকে, সজল রামিশা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে জনি নরসিংদী হাজিরপুর থেকে, এছাড়াও আমাদেরকে সুপ্তি এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে পিটার, এসএমএস করেছেন শাউন ফ্রম বাবুগঞ্জ। আমাদের ছোট ছোট দুটো ঘটনা রয়েছে, আমরা আবারও ফিরে আসছি আপনার কাছে। আপনার নামটা রাখবো একটু বলুন প্লিজ। ও তবে একটা তার একটা ছোট্ট ব্রেক লাগবে এবং এটা হচ্ছে মাসুমের অনুরোধ, আমার কিচ্ছু করার ছিল না। সো স্টে ইন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, ফিরে আসছি ব্রেকের পরে। যাকে পছন্দ করছিলেন আজকে তাদের সেই সম্পর্ক সাকসেসফুল হয়েছে সেই এবং আমার শুনে খুব ভালো লাগলো, কংগ্রেচুলেশনস। আমাকে রাশিফ একটু আগে ঘটনা বলছিলেন তিনি বাড়ি পৌঁছে গেছেন বাট স্টিল ভূত এফএম এর সাথে রয়েছেন, সেটা তিনি জানিয়েছেন, একটু আগে আমাদের গেস্ট ছিলেন তিনি। ওকে সো আমরা আপনার কাছে আবারও ফিরে আসছি এবং আমাদের হাতে সময় খুব কম, সো ছোট ছোট আমরা দুটো ঘটনা শুনতে চাই আপনার কাছে।
থ্যাংক ইউ রাসেল ভাই। তো আমরা এখন ছোট ঘটনা বলবো, সেটা হচ্ছে দেশের বাইরের একটা ঘটনা, যেটা হচ্ছে ইংল্যান্ডের। আমার দুলাভাই থাকতেন ওখানে, তো দুলাভাইয়ের ঘটনাটা একটা মানে প্রচন্ড একটা ভয়ানক ঘটনা, সেটাই আপনাদেরকে বলবো। ইংল্যান্ডে সে প্রায় 21 বছর, তো ওখানে ড্রাইভ করতেন, প্রচুর ড্রাইভ পছন্দ করতেন। তো একটাবার ওনার ইচ্ছা হলো যে উনি যে স্ট্রিটে থাকতেন ওখান থেকে অনেক দূর আরেকটা স্ট্রিট, প্রায় সারা রাত লেগে যায় এরকম একটা দূরত্ব আর কি। উনি যথারীতি নিজের গাড়ি নিয়ে স্টার্ট করলেন যে ওই স্ট্রিটে ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। তো রাস্তায় যাচ্ছে, মাঝে মাঝে কোথাও রেস্ট নিচ্ছে এরকম, তারপর কোথাও কিছু ড্রিঙ্কস নিয়ে খেয়ে তারপরে আবার যাচ্ছে এরকম করে, যেহেতু লং ড্রাইভ। এরকম করে রাত হয়ে গেল, উনি অফিস করে সন্ধ্যায় ভিড়েছে, সন্ধ্যার একটু আগে এরকম বেরিয়েছে। তো যখন লং ড্রাইভ অনেক ড্রাইভ হয়ে গেছে তখন রাত গভীর, একটা দেড়টা বাজে রাতের ওখানে। তো ওনার ইচ্ছে হলো যে আশেপাশে যদি কোনো জায়গায় কোনো রেস্টুরেন্ট কিংবা যে কেউ বার কিংবা এরকম কিছু দেখা যায় সেখানে উনি যাবেন এবং ওখান থেকে রিফ্রেশমেন্ট হিসাবে কিছু খাবেন কিংবা যাবেন ওখানে আর কি, ট্রাইভ ফিল করছেন। উনি যথারীতি ওরকম ড্রাইভ করছেন, আশেপাশে কোনো কিছু দেখতে পাচ্ছেন না। অনেক দূর আবার ড্রাইভ করে গিয়ে আরো কিছু দূর যাওয়ার পর হঠাৎ প্রচন্ড টায়ার যখন লাগছে, কিছু দূর তার চোখ পড়ল যে একটা রেস্টুরেন্টের মধ্যে দেখা যাচ্ছে, প্রচন্ড লাইট, ওখানে বিভিন্ন ধরনের লাইটিং হচ্ছে। উনি কাছে চলে গেলেন, কাছে চলে গিয়ে খুব কাছে এখন ঢুকবে বামে টার্ন নিয়ে এরকম একটা জায়গা, তো উনি ওখানে হঠাৎ করে ব্রেক করলেন। ব্রেক করে উনি দেখতে পাচ্ছেন যে ওই রেস্টুরেন্টটা থেকে মিউজিক হচ্ছে এবং ভিতরে ডান্স কিংবা মিউজিক এরকম হচ্ছে, সে বুঝতে পারছে ওরকম। তো কিছু গাড়ি ঢুকছে, কিছু গাড়ি বেরিয়ে যাচ্ছে, তো উনি এখানে ব্রেক করে দাঁড়িয়ে আছেন। উনি ভাবলেন যে একটু সিটে রেস্ট নিয়ে তারপরে বেরোই, ভিতরে ঢুকবো। সিটে রেস্ট নিতে গিয়ে উনি একটা সময় ঘুমিয়ে পড়লেন সিটে। তো কিছুক্ষণ পর যথারীতি ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর উনি দেখতে পাচ্ছে রেস্টুরেন্টটা আবার ওরকম, দরজা খুলে জাস্ট গাড়ির বাইরে উনি নেমেছেন। তো গাড়ির বাইরে যখন নেমেছেন তখন উনি হঠাৎ করে মানে পাটা পাটা একটু জাস্ট একটা স্টেপ আগাইছেন, তখন হঠাৎ করে দেখে যে গাড়িটা এমন একটা জায়গায় সে ব্রেক করে দাঁড়িয়েছে, জাস্ট আর এক হাত যদি সে সামনে যেত তাহলে বিশাল একটা খাদ, নিচে অনেক গভীর একটা খাদ, সে খাদে চেপে পড়ে যেত। সে ভয় পেয়ে সামনের দিকে তাকালো, রেস্টুরেন্টের দিকে, দেখলো ওখানে লাইট রেস্টুরেন্ট কিছুই নেই। কিছুক্ষণ আগে যেখানে লাইটিং হচ্ছে মানুষ
ভুল, মানে একদম একদম কিচ্ছু নাই,
কিচ্ছু নাই,
জাস্ট তার মানে উনি যদি গাড়িটা চালিয়ে দিতেন তাহলে ওখানে পড়ে তিনি মারা যেতেন।
আর এক হাত থেকে দেড় হাতের মতো যদি সে চালিয়ে যেতেন একদম খাদের ভিতর পড়ে যেতেন,
ভয়ঙ্কর
ভয়ঙ্কর একটা। তারপর সে যথারীতি সে আবার গাড়িতে চলে আসে, অনেকক্ষণ গাড়ির মধ্যে বসে থাকে, রেস্ট নিয়ে আবার সে লং ড্রাইভে চলে যায়। এটা হচ্ছে আমার দুলাভাইয়ের একটা ঘটনা।
আমরা পরবর্তী ঘটনায় চলে যাই, হাতে একদম সময় কম, পরবর্তী
ঘটনা চলে। ওকে, থ্যাংক ইউ। আরেকটা ঘটনা বলি, সেটা হয়তো এই ঘটনার বলার আগে আমি একটু অ্যাটেনশন দিচ্ছি, হচ্ছে যারা বিশেষ করে আমাদের ঢাকা শহরে জব করেন বিভিন্ন অফিস আদালতে, তাদের এই ঘটনাটা শুনে বেশ ভালো লাগবে এবং তাদেরকে একটু মানে সাবধান হতে বলবো আর কি। যাই হোক, ঘটনাটা শুরু করছি। একটা অফিসের ঘটনা, আমাদের একটা আমাদের অফিস, যে অফিসে আমি জব করি, আমাদের অফিস হচ্ছে নয়টা ছয়টা, জাস্ট ছয়টায় আমরা বেরিয়ে যাই, নয়টায় ঢুকি। তো এইভাবেই কাজ চলে। তো যারা খুব দু একজন বস থাকে, যারা নেক্সট টু ডেস কোনো কোনো কাজ, ইমার্জেন্সি কোনো কাজ থাকে যেটার জন্য আজকেই কমপ্লিট করতে হবে, এরকম কোনো বিষয় থাকে, দু একজন কখনো থেকে যায় অনেক রাত পর্যন্ত কিংবা এরকম দুই চার ঘন্টা বেশি কাজ করে। তো ছটার পর আমার এক বস যথারীতি উনি একটা ডেস্কে বসে কাজ করছিলেন, কাজ করতে করতে সে হঠাৎ করে তার অ্যাটেনশনটা চলে গেল আশেপাশের ডেস্কগুলোতে, সে শব্দ পাচ্ছে কেউ কাজ করছে এবং দুই তিনজন লোক কলিগসরা ওখানে কথা বলতেছে এবং পেপার্স ওয়ার্ক করতেছে সেটা বোঝা যাচ্ছে, কম্পিউটার চালাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে। তো উনি যথারীতি কাজ করছে, কথাগুলো যখন বেড়ে যাচ্ছিল তখন সে বিরক্ত হয়ে উঠে আসে। উঠে আসার পরে জিজ্ঞেস করার জন্য যে তোমরা কেন এত রাত এখন অফিস থেকে বেরো নাই কিংবা কেন কি করতেছ। তো উঠে দেখে ওখানে যারা শব্দ করছিল তারা কেউ নেই, কথা শুনতে পাচ্ছিল তারাও কেউ নেই অফিসে। তো উনি একটা প্রচন্ড ধরনের ভয় ভিতরে কাজ করছিল, উনি একটু স্পিডে যে সামনে ফ্রন্ট ডেস্কের কাছে গেল যে ওখানে কেউ আছে কিনা, ওখানেও ফ্রন্ট ডেস্কে কেউ নেই, সবাই চলে গেছে ছয়টায়। তো উনি মানে কি করবে ওই টাইমটা বুঝতে পারছিল না, ওয়াশরুমে চলে গেছিল, ওয়াশরুমে যে সে মুখটা ধোবে মাথায় পানি দিবে এরকম একটা অবস্থা। ওখানেই যে আরেকটা ঘটনা ঘটলো, যখন সে ওয়াশরুমে ঢুকে ঠিক কিছুক্ষণ আগে ছয়টার পর আমাদের ক্লিনাররা এগুলো সব সুইচ অফ করে রাখে, যখন সুইচ অফ একটা মিটমিটি লাইট জ্বলছে, উনি ঠিক মুখে পানি দিয়েছে, চোখে পানি দিয়েছে, হাতে হাত ধুচ্ছে, এমন সময় সে অনুভব করলো পিছন দিক থেকে কে তার হাত চেপে ধরছে। তারপর সে চিৎকার করে সে ওয়াশরুমে পড়ে যায়। আমাদের এখানে যারা সিকিউরিটি গার্ড থাকে কোম্পানির প্রাইভেট সিকিউরিটি গার্ড, ওনারা দৌড়ে চলে এসে দেখে যে এখানে তার স্যার মাটিতে নিচে পড়ে আছে। তারপর তাদেরকে মাথায় পানি দিয়ে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করে। তো যারা অফিসে এরকম কাজ করে,
এরকম ঘটনা ঘটে,
যে কোনো দিন এরকম ঘটনা ঘটতে পারে।
এবং আমি এখানে বলে রাখি যে থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক কষ্ট করে এসেছেন এখানে, বলে রাখি যে এরকম অভিজ্ঞতার সম্মুখীন কিন্তু আমার পাশে বসে আছে মাসুম অনেকবার হয়েছে, মাঝে মাঝে একা একা তাকে থাকতে হয় অফিসে এবং এরকম ধরনের ঘটনা তাকে ফেস করতে হয়েছে। সেই ঘটনা হয় আমরা আরেকদিন শুরু আছি, তো হাতে সময় নেই, আমাদের বিদায় নিতে হবে। আমরা আজকে দেখছি যে আমাদের যতগুলো SMS আছে সব SMS এ অসংখ্য প্রশংসা এবং অনেক অনেক প্রশংসা করেছেন। কেন প্রশংসা করেছেন? কারণ আজকের ঘটনাগুলো সবার ভালো লেগেছে। কেন ভালো লেগেছে আজকের ঘটনাগুলো? যে সমস্ত ঘটনাগুলো আমরা পেয়েছি সে সমস্ত ঘটনাগুলো ভালো ছিল, সুতরাং বুঝতেই পারছেন যে ভালো ঘটনাগুলো আপনাদের কাছ থেকেই আসতে হবে। আর সেই জন্য দয়া করে আমাদের অবশ্যই অবশ্যই ইমেল করতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখে নিন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiokurti.fm। আমি আরও একবার স্পেলিং বলছি, bhootfm@radiokurti.fm। এই অ্যাড্রেসে আপনারা আপনাদের যে সমস্ত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। এমন কোন নাম, ঠিকানা বা ফোন নাম্বার দিবেন না যেখানে আপনাকে কোনোভাবে পাওয়া সম্ভব না। আপনার যদি আসা সম্ভব না হয় তাহলে আসবো, এসে শেয়ার করব, এই ধরনের আশ্বাস আমাদের দেবেন না। যাই হোক, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা অনেক কষ্ট করে আমাদের ঘটনা পাঠান, যারা স্টুডিওতে এসে উপস্থিত হন। সমস্ত ভূত এখন যদি ভালো হয় তাহলে পুরোপুরি কৃতিত্ব রাই তাদের। আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তির সাথে থাকবেন। এবং আজকে ভূত এফএম শেষ হয়ে আছে, বাকি রাতটা যেন ভয় না কাটে, ভালো কাটে, সেই জন্য রয়েছে আমাদের প্লেলিস্টে দারুণ দারুণ সব গান। সো স্টে টিউন্ড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আজকের মতো আমার এবং মাসুমের পক্ষ থেকে টাটা।